exclusively on FusionBD.com.
آپ نے سن ریڈیو فورٹی ایٹ ایٹ ایف ایم آر ہاں شروع ہے گیا بھوت ایفم ہارر کلاب آج انیس اکتوبر دو ہزار سترہ خریدابد یہ شروع ہو گیا بھوت ایف ایم ہارر کلاب جاترا آپ نے یہ مہرتے سنچن بھوت ایف ایم ہارر کلاب ارتھ ٹھیک پرتھم آپ جکت ہو گلین یہ جاترا سنگے بھوت ایف ایم ہارر کلاب بھوت ایف ایم بکت انک دن ایک چاوا چل جو بھوت ایف ایم انوشان شکربار سیکھان جن یہ لسنار اور ایکسٹرا کچھ کرا ہے تر جن جن اور بھی کچھ کرا ہے سی چاہدار جائگا سے چاور جائگا ہمیں یہ جاتا شروع کر بھوت ایف ایم ہارر کلاب آپ آپ مدد ہمیں اٹھے ایسے یہ بھوت ایف ایم ہارر کلاب یہ ہٹ چیئر اور مائکروفون سامنے یہ مہرتے بسے آپ خوبی ایکسائٹیڈ ہمیں ابشی ات ات کوٹی کوٹی درش شروتا رہے بھوت ایف ایم سے شروت بھیتر ہمیں چلے ایسے رافیل بھائی کا کت اک گلو دن یہ بھوت ایف ایم ساتھ تھکار سوباگ ہوئے ہمیں دیکھے کی پریمان مانوش اور کی شروتارا رہے یہ بھوت ایف ایم ساتھ جدر ساجے اور جدر انوپرنا بھوت ایف ایم سات بچر پار کرے کم کتا نئے ہمارے مت سمبت بنشے ریڈیو انڈسٹری ات جنپر کوشان نہیں آپ جانا ابشی آپ جو آسل انوشان جنپرتا کتٹک خوب ایکسائٹیڈ ہمیں رافیل بھائی ہمارے ساتھ جکت ہبین ہمیں تر جگاجگ کرو تین ابشی ایم پتے آپ آشا کر رافیل بھائی سنچن تو رافیل بھائی آپ کے انواد یہ رکم ایک پلٹفرم ہم دیا جو سو یہ بھوت ایف ایم اور بھوت ایف ایم آپ گٹنا گلو اٹھے آسے آسل بوتک بےپار کی ہم تو جانی جو گٹنا اتنے کھو گٹے تک بلا ابوتپور اور جو اتنے ہوتے تک بلا بھوتپور کچھ جو اتنے ہوتے ایخو آپ جب استعمال سمپرکے ہمیں کھے نشچت نئی سیٹی ہوتے بھوت اور بھوتر گٹنا گلو آپ اور پرانبنت اٹھے ایسے بھوت ایف ایم شکربار راتر بلا آپ آپ کتا گلو جکت ہوئے آپ گٹنا گلو جکت ہوئے پریتھبر سی سرٹی شروع تھی پنت پریتھتے پرچر رہسیہ جنک گٹنا گھٹے چار پیکا مانشر ایسے سے گٹنا گلو ہوتے پہ برمودا ٹرائنگل رہسیہ ہوتے پہ آپ گرامر کو بٹ گاچر رہسیہ جائی ہوک نہ کن سی گٹنا گلو آپ چارا بھوت ایف ایم نیمت شروتا آپ نجی مت کر ایک کلاب گٹن کرتے پین آپ جا گھرتے پسند کریں تا بھی جگہ گیے کچھ تتیہ گلو خوجے دیکھتے پین آپ خوجے دیکھتے پین سکے کو پیرا نرمال کچھ گٹے کن کمبا رہسیہ جنک گٹنا آسے کن آج کے ہمارے ساتھ یہ رکم دوٹی کلاب جکت ہوئے ہمیں سامنے سی کلاب گلو کتا سنب اور سی ساتھ ہرر جنرا خوبی جنپر ایک جنرا ناٹک سینما شروع کر گلپ اپنیہ سب جگہ سے کچھ ہرر جنرا ایک بس بڑ آدھپت آپ بھوت ایف ایم ہرر کلاب چلے آسے سی گلپ گلو سی گلپ گلو آپ سامنے آپ راتر یہ سمے بھی نامک ایک انٹرٹینمنٹ پردان کر آپ چلے آسبین ہمارے بھوت ایف ایم ہرر کلاب پروگرامے کیبھی آسبین آپ آپ کتا گلو ہمیں جانے دیتے پین پرتمت ہمارے فیس بک فین پیج ریڈیو فورتر فیس بک ڈٹ کم سلش ریڈیو ڈٹ فورتی آر اے ٹی آئی او ڈٹ ایف او او آر ٹی آئی یہ بھوت ایف ایم ہرر کلاب ایک پوسٹ پہ آپ سے کمنٹ کر آپ کتا گلو جانے دیبین جمنٹی جانے اکے ہم سی کتا گلو نہیں آگے اچھا آپ نے میل پاٹاتے پین ہمارے بھوت ایف ایم ایٹ دا ریٹ ریڈیو فورتی ڈٹ ایف ایم سے سابجیکٹ ہرر کلاب نامٹی الیکھ کر دیبین آپ میلٹی ہمیں پہ جب آپ پاٹانو میلر پر بتتی آپ پاٹانو تتر پر بتتی آپ کل کرو آپ چلے آسبین آپ کلاب سہ بھوت ایف ایم ہرر کلاب آئوجنے بھوت ایف ایم ہرر کلاب پرتھم سمٹی ہمیں جو گلپ گٹناٹی سنب سے سراسر کو گلپ نا ایک گانے گانے ہمیں ایک گلپ سنب ایک جن مانوش سے بہالا بازے بہالار ماسٹر مارا جا پہ তার বাড়ি সেই শূন্য বাড়ি থেকে ভেসে আসে বেহালার শব্দ। জেরেমির বেহালা অঞ্জন দত্ত, এর মাধ্যমে শুরু হোক ভূতের হরর ক্লাবের যাত্রা। জেরেমির বেহালা।
রাত নেমে এলে পরে ভাঙা জানলার সারসিটা খুলে যায়, কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়। মাঝে মাঝে লোড শেডিংয়ের রাতে বেঁধে ওঠে জেরেমির বেহালা, পাড়া পড়শিরা সবাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভুল নাকি ধরে গিয়ে বুড়ো হয় নিঃশঙ্কে জানে কেন কিছু রাখে, তাই মাঝে মাঝে লোদ সেদিনের রাতে ফিরে ফিরে আসে বেহালার মাসকা। একদিন এই ধর্ময় কত মিশক ছেলে মানুষই আড্ডা, তো বেজে একসাথে কত কচি হাতে রান করা সোনাটা, হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা, চলে এসো তুমি রডন স্ট্রিটের কালি ঝুলি মাখা পুরো বাড়িটা। প্রমোটার হাস ফাস করে পাইনি খুঁজে বাড়িটার দলিল, যে জানে কবে কার নামে হয়ে গেছে মর্গে যশোহায় উঠি, বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালে রাগাছা, অখাতে ছোকরা খাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে, তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে লোড শেডিং হলে, দূর দূর থেকে শুনে যায় সবাই বুড়ো জেরেমির বেহালা।
Uncensored story of the week.
আপনি নিশ্চয়ই আমাকে শুনেন প্রত্যেক দিন, মানে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর একটা থেকে আমার শো শুরু হয় গুড লাইফ। বাট আজকে আমি কথা বলতে এসেছি ভূত এফএম হরর ক্লাব নিয়ে। ওয়েল, ভূত এফএম হরর ক্লাবে বিভিন্ন হরর ক্লাব নিয়ে আলাপ হবে, তখন আমি ভাবলাম যে আমরা একটা ফুটি হরর ক্লাব বানিয়ে ফেলি। তো আমি একটা হরর ক্লাব বানিয়ে ফেললাম, ভূত এফএম হরর ক্লাব ফুটি আরজিস, আর আমি হচ্ছি সেই ক্লাবের আহ্বায়ক। তো যেখানে আমরা অনেক রকমের ভূতের গল্প নিয়ে আলাপ করব, আর সেটা নিজেদের এক্সপিরিয়েন্স হতে পারে, কারো কাছ থেকে শোনা হতে পারে, কিংবা টোটালি ফিকশন হতে পারে। তাই আপনাকেও বলছি, আপনি এক কাজ করুন না, আপনার পাড়ার বন্ধুদেরকে নিয়ে, ক্লাসের ফ্রেন্ডসদেরকে নিয়ে বা কাজিনসদেরকে নিয়ে বা যাকে ইচ্ছে তাকে নিয়ে একটা হরর ক্লাব ফর্ম করে ফেলুন। হয়ে যাবে আপনার একটা হরর ক্লাব, তারপর আপনিও শেয়ার করবেন আপনার স্টোরিজ।
ভূত এফএম হরর ক্লাব, নীরব হেলাল বলছেন, সাথে আছি। আমাদের সাথে অনেক অনেক বন্ধুরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। নীল আহমেদ অনুপম জিজ্ঞেস করেছেন, শুরু হচ্ছে কি মনে হচ্ছে? আমরা বলেছি যে আপনারা আপনাদের আশপাশের বন্ধুরা মিলে, আপনারা যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে যাদের আগ্রহ আছে, যারা বিভিন্ন ভৌতিক ঘটনা বা যে ধরনের ব্যাখ্যাতির ঘটনা আছে, যেগুলো আনসলভড মিস্ট্রি আছে, এই বিষয়গুলোর দিকে যাদের আগ্রহ আছে, তারা নিজেদের ভেতর একটা ক্লাব গঠন করবেন এবং তারা সেই ঘটনাগুলো এবং সেই ব্যাখ্যাতির রহস্য যেগুলো আছে সেগুলো জেনে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, এবং আমরা ফুটেতে ভরক্লাব টিম চলে যাব সেখানে। আমাদের সাথে অনেক অনেক বন্ধু যুক্ত হয়েছেন, অনেকে একজন আহমেদ রাতুল জিজ্ঞেস করছেন যে শোনাচ্ছেন গান, ভয় পাবো কি করে? কিছু ফান থাকবে, ফিয়ার থাকবে, সব মিলে এই ভূত এফএম হরর ক্লাবটা হবে আপনাদের সাথে। আমাদের আড্ডা অর্থাৎ ভূত এফএম এর যত শ্রোতা যত ফ্যান সবাই মিলে আড্ডা হবে, গান হবে এবং মাঝে মাঝে থাকবে ভৌতিক ঘটনাগুলো। আমরা এখন চলে যাব এমন একটা ঘটনায়। আপনাদেরকে একটু জাস্ট মনে করিয়ে দিতে চাই, আপনাদেরকে এরকম কথা মনে আছে যে ক্লাসের মধ্যে একটা ছেলে থাকতো বা একজন থাকতো যে হচ্ছে সবার গোপন কথাগুলো স্যারদের কাছে বলে দিত, বা সেই গোপন অপরাধের কথাগুলো স্যারদের কাছে বিচার দিয়ে দিত? এরকম মানুষ বা এরকম বন্ধু কিন্তু প্রত্যেকের জীবনেই কেউ না কেউ ছিল। এরকম একটা মানুষের বা এরকম একটা ক্যারেক্টারের কথা নিয়ে আমাদের প্রথম গল্পটি। সেই ক্যারেক্টারটা আসলে কোনো মানুষ না, একটা হার্ট, একটা হৃৎপিণ্ড। আমরা শুনবো এই মুহূর্তে এডগার অ্যালান পো-এর একটা গল্প, দ্য টেলটেল হার্ট, বাংলা ভার্সনটি। আপনারা আশা করি গল্পটা অনেক ভালো লাগবে। গল্পের শেষে ফিরে আসবো আপনার কথাগুলো নিয়ে। পাঠিয়ে দিন রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজ facebook.com/radio.furti। গল্প শেষে ফিরছি আপনার কথায়।
আমি অসুস্থ, ভীষণ অসুস্থ, কিন্তু এই অসুস্থতা আমাকে একটা শক্তি দিয়েছে। কি অবাক লাগছে, মনে হচ্ছে উল্টা পাল্টা বলছি, পাগল হয়ে গেছি। শোনো, আমার মনের উপর আমার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে, পাগলিটা থাকে না। আমার অসুস্থতা আমার মনকে, আমার অনুভূতিকে, আমার চিন্তাকে আরো শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। সত্যি কথা বলতে আমার শ্রবণ শক্তি আরো প্রখর হয়েছে। আমি এমন সব শব্দ শুনতে পাই যা আগে কখনো শুনতে পাইনি। আমি স্বর্গের আওয়াজ পাই, নরকের শব্দ শুনি। শোনো, কিভাবে এটা হলো বলি, তুমি নিজেই বুঝবে। সম্পূর্ণ সুস্থ মাথায় আমি কথাগুলো বলছি, মনে পড়ছে না কিভাবে এই আইডিয়াটা আমার মাথায় আসলো। আমি যেটা করেছি এটার পেছনে কোনো কারণ নেই। আমি বুড়োটাকে ঘেন্না করতাম না, আমার বরং তাকে ভালোই লাগত। সে আমাকে কখনো কষ্ট দেয়নি, আমি তার টাকা পয়সা সম্পত্তি এসব কিছু চাইনি। সমস্যাটা ছিল বুড়োর চোখে। বুড়োটার দৃষ্টি ছিল কেমন যেন শকুনের মতো, শকুনের চোখ যেমন সবসময় চেয়ে থাকে কখন কোন প্রাণী মারা যায় আর সে তার উপর বসে তার দেহটা টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এই বুড়োর দৃষ্টি ছিল ঠিক তেমন। আমার দিকে যখন তাকাতো তখন আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত পড়ে যেত, আমার রক্ত ঠান্ডা হয়ে যেত। আর তাই একটা সময় সিদ্ধান্ত নেই, আমি পুরোটাকে মেরে সারা জীবনের জন্য তার চোখ বন্ধ করে দেব। সত্য আমার এখন মনে হচ্ছে আমি পাগল। একটা পাগল কখনো প্ল্যান করতে পারে না, কিন্তু আমি খুব সুন্দর করে প্ল্যান মাফিক আগাচ্ছি। পুরো সপ্তাহ জুড়ে আমি পুরুর সাথে খুব সুন্দরভাবে কথা বলেছি, তার কাজে সাহায্য করেছি, সে কিছু বুঝতেই পারেনি। প্রতি রাতে ঠিক 12টার সময় আমি পুরোর ঘরে যাই, খুব ধীরে ধীরে ওর ঘরের দরজাটা খুলি, খুব নীরবে, খুবই নীরবে আমি ওর ঘরে ঢুকি। আমার হাতে একটা লাইট থাকে কাপড়ে পেঁচানো। ঘরের ভিতর ঢুকে আমি কাপড়টা হালকা একটু সরাই, যেন খুব চিকন একটা আলো বের হয়, যেন ওর শকুনের মতো চোখ দুটো দেখা যায়। সাত সাতটা রাত আমি এভাবে ওর ঘরে গিয়েছি, ওর চোখের উপর আলো ধরেছি, কিন্তু প্রতিবার ওর চোখ ছিল বন্ধ। আমি ওকে মারতে পারিনি, কারণ আমার রাগ দূরের উপর নয়, ওর শকুনের মতো চোখের উপর। প্রতিদিন সকালে আমি পুরোর ঘরে যাই, ওর সাথে সুন্দরভাবে কথা বলি, ওকে জিজ্ঞাসা করি ঘুম কেমন হলো। বুড়ো বুঝতে পারে না, প্রতি রাতে ঠিক 12টায় আমি ওকে দেখে যাই, ওকে মেরে ফেলার প্রহর গুনি। 8 নম্বর রাতে আমি আরো সতর্কভাবে ওর ঘরে যাই, আস্তে আস্তে ওর ঘরের দরজা খুলতে থাকি। আমার হাত ঘড়ির কাঁটার থেকেও ধীরে ধীরে, খুব ধীরে চলতে থাকে। আজ নিজের উপর আমার বিশ্বাস অনেক বেশি, আজই বুড়োর শেষ রাত। বুড়ো হয়তো স্বপ্নেও ভাবছে না যে আমি ওর ঘরের দরজায়। হঠাৎ হঠাৎ করে বুড়ো তার বিছানায় পাশ ফিরল। কি ভাবছো, আমি ভয় পেয়ে গেলাম? না, ঘরের ভেতরের অন্ধকার গাঢ় গভীর, আমি জানি বুড়ো কোনো ভাবেই আমাকে দেখতে পারবে না। আমি খুব খুবই আস্তে করে দরজা খুলতে থাকি, তারপর খুব নিঃশব্দে তার ঘরে ঢুকি। আমার হাতে কাপড়ে পেঁচানো লাইট, হঠাৎ পুরো বিছানা উঠে চিৎকার করে ওঠে, কে? আমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকি, এক চুল নড়াচড়া নেই। এভাবেই অনেকক্ষণ সময় কেটে যায়। আমি বুঝতে পারি বুড়ো তখনও বিছানায় বসে আছে, সে আমাকে দেখতে পারছে না, কোনো কিছু শুনতেও পারছে না, কিন্তু সে বুঝতে পারছে আমি আছি, সে আমাকে অনুভব করতে পারছে, সে বুঝতে পারছে যে তার মৃত্যু তার কাছে চলে এসেছে। আস্তে আস্তে আমি আমার হাতের লাইট থেকে কাপড়টা একটু সরাই, একটা চিকন আলো বুড়োর চোখের উপর পড়ে আর আমি দেখতে পাই সে শকুনের মতো চোখ আমার দিকে সোজা তাকিয়ে আছে। আমি পুরোর মুখ দেখি না, শুধু তার চোখটা দেখতে পাই, আর আবার আমার শরীরের রক্ত একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আগেই বলেছি আমার শ্রবণ ক্ষমতা বেড়ে গিয়েছে, আমি খুব নিচু শব্দও শুনতে পাই, এমন যে দেয়ালের ওপাশে থাকা ঘড়ির কাঁটার শব্দও আমি শুনতে পাই। আমি খুব নিঃশব্দে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি, আমি বুড়োর হার্টবিট শুনতে পাই, আস্তে আস্তে তা আরো বাড়তে থাকে, বুড়ো আরো ভয় পেতে থাকে, আমার রাগ আরো বেড়ে যায়। রাতের অন্ধকারে বুড়োর হার্টবিট আমার রাগকে ভয়ে পরিণত করতে থাকে, মনে হতে থাকে কেউ যেন শব্দ শুনে ফেলবে। সময় চলে এসেছে, আমি ওর ঘরে ঢুকে চিৎকার করে উঠি, মর বুড়া মর! বুড়ো ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে, আমি ওর উপর ঝাঁপিয়ে পড়ি, ওর মুখটা বিছানার কাপড় দিয়ে চেপে রাখি, ও কোনো শব্দ করতে পারে না। তখনও আমি ওর হার্টবিট শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার মুখে তখন হাসি, আমি বুঝতে পারছিলাম আমি সফলতার তার প্রান্তে। বুড়ো নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে, আমি ওর মুখটা আরো চেপে ধরি। এভাবে অনেকক্ষণ সময় যেতে থাকে, বুড়োর হার্টবিটের শব্দে আমার কান ঝালা পালা হয়ে যায়, আমার আরো অসহ্য লাগতে থাকে। এক সময় হার্টবিটের আওয়াজ বন্ধ হয়ে যায়, গরুটা মরে যায়। হ্যাঁ, গরুটা মৃত, পাথরের মতো শক্ত মৃত একটা শরীর হয়ে গেছে। ওর চোখগুলো আর কোন সমস্যাই না, ও এখন মৃত। তো আমাকে এখন পাগল বলবে? তোমার দেখা উচিত আমি কতটা সতর্ক ভাবে ওর লাশটা সরিয়ে রাখি যাতে কেউ খুঁজে না পায়। আমি প্রথমে ওর মাথাটা কেটে ফেলি, তারপর হাত পা। খুব সতর্ক ভাবে আমি পুরো লাশটাকে টুকরো টুকরো করে ফেলি। আমি খুব সাবধান ছিলাম যেন ফ্লোরে কোনো রক্ত না থাকে। তারপর ঘরের তক্তা সরিয়ে সেখানে লাশের টুকরোগুলো লুকিয়ে রাখি। তারপর আবার তক্তাগুলো জায়গা মতো রেখে দিই যেন কেউ কিছু বুঝতে না পারে। আমার কাজ যখন শেষ তখন 4টা বাজে। আমি হঠাৎ দরজা আওয়াজ শুনতে পাই, কেউ বাইরে দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে দেখি 3 পুলিশের লোক এসেছে। বুড়োর চিৎকার শুনে পাশের বাড়ির প্রতিবেশী পুলিশে খবর দিয়েছে। আমি পুলিশকে ভেতরে আসতে বলি। আমি খুব স্বাভাবিকভাবে ওদের জানাই চিৎকার আমি করেছি দুঃস্বপ্ন দেখে, আর বুড়ো তার এক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছে। তারপর বললাম প্রয়োজনে বাড়ি সার্চ করতে। শেষে আমি ওদের বুড়োর বেডরুমে নিয়ে আসলাম। পুরো ঘটনা এখন আমার নিয়ন্ত্রণে। আমি এখন পুলিশের সাথে খেলা শুরু করলাম। আমি এত স্বাভাবিক আর ঠান্ডাভাবে ওদের সাথে কথা বলছিলাম যে ওরা আমার সব কথা বিশ্বাস করল। ওরাও আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলতে লাগলো। একটা সময় আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। সম্ভবত কোনোভাবে মাথায় আঘাত পেয়েছিলাম। সেই সাথে আমার কানের ভেতর একটা শব্দ বাজতে থাকে। আমি আরো জোরে জোরে আরো আরো কথা বলতে থাকলাম, আর শব্দটাও আরো স্পষ্ট হতে থাকে। আমি আমি চাচ্ছিলাম ওরা এবার চলে যাক, কিন্তু এদের যাওয়ার কোনো লক্ষণ দেখলাম না। একটা সময় আমি বুঝতে পারি শব্দটা আমার কানে নয়, আমার মাথার ভেতর বাজছে না, কোথাও থেকে আসছে। আমি ভয় পেয়ে যেতে থাকি, শব্দটা আরো বাড়তে থাকে। আমি আরো জোরে জোরে কথা বলতে থাকি যেন শব্দটা পুলিশের লোকগুলো শুনতে না পায়। শুরুতে শব্দটা ছিল খুব ক্ষীণ, যেন দেয়ালের ওপার থেকে ঘড়ির কাঁটার শব্দ, কিন্তু শব্দটা আরো বাড়তে থাকে, আরো আরো বাড়তে থাকে। আমি শব্দটা এড়ানোর জন্য চেয়ার নাড়াচাড়া করে আওয়াজ করি, কিন্তু শব্দটাকে এড়ানো যায় না, এটা বাড়তেই থাকে। পুলিশের ওঠার নামগন্ধ নেই, এবার নিশ্চয় এরা শব্দটা শুনে ফেলবে। শব্দটা বাড়তে থাকে, অনেক জোরে জোরে এবার শব্দ হতে থাকে। ওরা ওরা না শুনে থাকতেই পারে না, যেন শব্দটার সাথে আমার একটা লড়াই শুরু হয়েছে। আমি নিশ্চিত হয়ে গেলাম পুলিশ শব্দটা শুনে ফেলেছে, এবার ওরা আমার সাথে গেম খেলছে। হ্যাঁ, ওরা এবার আমার সাথে মজা করছে, ওরা শব্দটা শুনে ফেলেছে। আমি বুঝতে পারি ওরা সব জেনে গেছে। ওদের মুখের হাসি আমাকে প্রচন্ড যন্ত্রণা দিচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না। শব্দটা বাড়ছে, প্রচন্ড ভাবে বাড়ছে, আমার অসহ্য লাগছে, খুব যন্ত্রণা হচ্ছিল। শব্দটা বেড়ে চলে না, আমি আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমি তক্তার দিকে দেখিয়ে চিৎকার করে উঠলাম, আমি আমি মেরেছি বুড়োকে, তক্তাগুলো সরান, ওখানে আমি ওকে রেখেছি, আমি মেরেছি বুড়োকে। ওর হার্টবিট বন্ধ হয় না কেন, কেন?
Hello, this is Serena and I do the Footy Morning Show. Except for that, আমার সঙ্গে ভূতের সময়ে কানেকশনটা একটু অনেক পুরনো। ইনফ্যাক্ট আমি জবে থেকেই ফুটি জয়েন করেছি, সামওয়াট অর দি আদার আমার কিন্তু ভূত ফেমের সঙ্গে একটা ধাক্কা লেগেই যাচ্ছে। কিভাবে, আমি ফ্রাইডেতে আমার সবসময় শো ছিল, তো আমি দেখা গেছে আমার শো ঠিক পরে ভূত ফ্যাম শুরু হচ্ছে, যেহেতু এই বিষয়টা আমি অনেকদিন এক্সপিরিয়েন্স করেছি। তো বলতে পারেন আমি কিন্তু ভূত ফ্যামের ভীষণ বড় ফ্যান, এবং ফ্যান হলে ফ্যান ক্লাব খুলবো না, এই বিষয়টা কিন্তু একদমই ফেয়ার না উইথ অ্যাট লিস্ট ভূত ফ্যাম। আর হ্যান্স আমিও একজন সদস্য ভূত ফ্যাম হরর ক্লাব ফুটি আরজেজ এর, এবং আমি অবশ্যই এক্সপেক্ট করছি যে আমার গল্প আমি শেয়ার করতে পারবো। ইনফ্যাক্ট আমি অলরেডি অনেকবার আমার ভৌতিক এক্সপিরিয়েন্সেস শেয়ার করেছি, এবং সেগুলো অনেকগুলোই কিন্তু হয়েছে ওয়াইল আই ওয়াজ লিসনিং টু রেডিও ফুটি, ওয়াইল আই ওয়াজ লিসনিং টু ভূত ফ্যাম। এই গল্পগুলো অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, but I am definitely ready to share. But আপনারও যদি কোনো গল্প থাকে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারবেন, এবং আপনি করতে পারবেন আমার মতো, যদি আপনি বিশাল বড় ফ্যান হন কোনো না কোনো ভাবে, কাকতালীয় ভাবে কিংবা জাস্ট বাই চান্স যদি মিলে যায় আপনার ফ্যান্ডম আমাদের এই ফ্যান ক্লাবের সাথে, তাহলে অবশ্যই হরর ক্লাবে যোগ দিন, দলে দলে যোগ দিন। অল ইউ হ্যাভ টু ডু ইজ আপনাকে বানাতে হবে একটা হরর ক্লাব, ভূত ফ্যাম হরর ক্লাব, এবং আপনার যে কোনো নামে সম্ভব এটা আপনি বানাতে পারেন। বেসিক্যালি একটা ক্লাব বানাতে হবে আপনাকে, এবং সেই ক্লাবে আপনি মেম্বার হয়ে বলতে পারবেন স্টোরিজ, এবং আসতে থাকবে আপনার গল্প শোনায়। তো টিল দেন ডু ফুর্তি।
হ্যাঁ, ভূত এফএম হরর ক্লাব চলছে, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আপনি শুনছেন ফুর্তি এফএম। আর অনেকে অনেক কথা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। জিহাদ হাসান, আপনি জানিয়েছেন অনেক দিনের অপেক্ষা শেষ হলো, আমাদেরও ভালো লাগছে যে আপনার অপেক্ষা শেষ হয়েছে, আপনার মতো আরো অনেক অনেক বন্ধুদের অপেক্ষা শেষ হয়েছে। তবে অনেকেই বলেছেন যে সত্যিকারের ঘটনা শোনার ইচ্ছা, তবে হরর জনার যে ব্যাপারটা একদম শুরুতে বলছিলাম যে সারা পৃথিবীতে যেমন প্রচুর আনসলভ মিস্ট্রি রয়েছে এবং প্রচুর হরর গল্প রয়েছে, উপন্যাস রয়েছে যেগুলো থেকে নাটক সিনেমা হয়েছে, এবং আমরা কিন্তু সেগুলো দেখে ভয় নামের যে একটা এন্টারটেইনমেন্ট আছে সেটা কিন্তু আমরা এগুলো থেকেই পেয়েছি। কাজেই সত্যিকারের ঘটনার বাইরেও আরো হরর বা আরো ভয়ের আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে, এবং সেই জায়গাগুলোকে আমরা নিয়ে আসার জন্যই এই ভূত এফএম হরর ক্লাব, সেই সাথে আপনাদের অংশগ্রহণটা আরো অ্যাক্টিভ হওয়ার জন্য আর চমৎকার হওয়ার জন্য। তামাল তাহসিন খান আমাদের সাথে আছেন, লিখেছেন ওয়েল ডান সৃষ্টি, আমি এমনিতেই ভূত প্রেত থেকে দূরে থাকি, তারপরও আজকের শোটা শুনতেছি। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনি সাথে আছেন, এবং ভূত প্রেত থেকে দূরে থাকেন কিন্তু হরর গল্প বা হরর সিনেমা যে মজাটা সেটা থেকে আশা করি দূরে থাকতে পারবেন না। আমাদের সামনে আরো বেশ কয়েকটা গল্প আছে, ঘটনা আছে, এবং আমাদের সাথে আছে দুটি হরর ক্লাব। আপনারা ইতিমধ্যে শুনে গেছেন রেডিও ফুর্তির আর্যরা তার একটা হরর ক্লাব গঠন করেছে, এবং আমাদের সাথে যেহেতু ভূত এফএম এর ফ্যানরা অনেক আগে থেকেই একটা দলবদ্ধ ভাবে সে হরর বা হন্টেড প্লেস ভিজিটের যে একটা চেষ্টা সেটা বহু আগে থেকেই চলে আসছে, সেটা আমরা জানি, আপনারাও জানেন, এরকম দুটি ক্লাব আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সেই ক্লাবগুলোর কথা নিয়ে এবং তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলবো, আমরা জানবো, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এবং সেই আমরা একটা গান শুনিয়েছি, আমরা সেই ক্লাব এবং ক্লাবের মেম্বারদের কথা শুনবো। তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এটা এফএম জু ফুর্তি।
Hello people, it's the Bazooka Bros, the brother of all brothers, yes, the most Uradura show, every Monday at 11 p.m. Alright, the Bazooka is here.
So what's up happened to me?
Something's gonna happen, man. I'm trying to feel something, I'm feeling scared.
Is it?
Yeah.
Why?
Can you see the water dripping?
Does it sound like that?
No, man. Come on, man.
Anyway, so I've got a good news for all you people out there. Yes, absolutely. See, you know Bazooka Bros, we make people laugh, and deep down we have a heart, mate. We do get scared, and we've got loads of... all right. So tell us more about it, mate.
I can't tell, man. It's pumping blood, and right now it's pumping too fast.
Because
I'm scared, man.
Okay. So, yes, as I've said, I've got a say good news for all you people out there. Because, you see, like, we are all very big fan of Boot FM, right? As I was saying about Boot FM, alright. So yes, we've got a plenty of good news as we've shared in it, but this is the best one. You see Boot FM Horror Club?
What's that?
I've got enlisted.
That's what's pumping, man.
Yeah, I've got enlisted in there, mate.
Oh my bad. So oh my goodness. I got it too.
Yes, absolutely. You see, like all the Radio Foodies urges, right? So they have formed a group, okay? And they have joined this club, Boot FM Horror Club.
So what are we delaying, man? We're going in too.
Huh?
We're already staying in too.
Yes, absolutely. You know what? Food is urges, alright? Old urges. And we know, Bazooka Bros, nothing can be completed without our staff,
Yeah. Never.
Absolutely. So, alright, do you want to tell all your listeners, like, if they want to form a group just like we did, alright?
Yeah.
So all that they gotta do is, people...
Forty?
Yes.
No, gotta do 40 in our show. But in this stage, they gotta do something else, and that is?
Yes. Yeah, you just gotta do something. You know, you just have to open a club. That is Voot FM Horror Club. For example, you're from Noakhali, Voot FM Horror Club. You know, Noakhali, Voot FM Horror Club, Kumila, or any other people, any other places you belong to, all right? You just got to open this one and keep sharing with your friends. And if you got any sort of stories to tell, then you can post it over here and even our Voot FM page. So now, from now onwards, you people going to wait for two shows, Monday night at 11 p.m. and Thursday night at 11 p.m. for Voot FM Horror Club.
Voot FM Horror Club is here with more fun and fear. Srishti আছে এই মুহূর্তে আপনার সাথে আর আপনি আছেন রেডিও 48 FM এ চলছে Voot FM Horror Club. আমাদের সাথে মেহেদী হাসান আছেন নরসিংদী থেকে, লিখেছেন জিরো পয়েন্টের রেগুলার মেম্বার এবং আমার ধারণা আমাদের সাথে এই মুহূর্তে যে হরর ক্লাবটি এসে যুক্ত হয়েছে তাদের একজন মেম্বার আমরা আমাদের হরর ক্লাবের প্রথম যে হরর ক্লাবটি তার নরসিংদী থেকে এসেছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই আপনারা আপনাদের নামগুলো বলবেন
ধন্যবাদ সৃষ্টি ভাইয়া আমাদেরকে ইনভাইট করার জন্য আমি হচ্ছি রানা
আমি হচ্ছি নাহিদ
আমি হচ্ছি রিফাত
আচ্ছা তো আপনারা হচ্ছে নরসিংদী থেকে এসেছেন এবং আপনাদের আপনার বন্ধুরা মিলে একটা হরর ক্লাব করেছেন কিভাবে ইন্টারেস্টেড হলেন কিভাবে
এটা মূলত আমাদের একটা ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে এবং তার পরবর্তীতে আমরা চিন্তা করি যে এভাবে আমরা যদি একটা টিম ওয়াইজ কোথাও যাই সেখানে আমাদের একটা ট্রাভেলিং হবে দেন আমাদের একটা এক্সপিরিয়েন্স হবে
মানে আপনাদের আগে থেকেই হচ্ছে এই ধরনের ভৌতিক ঘটনা বা রহস্যজনক ঘটনার প্রতি একটা আগ্রহ ছিল তো প্রথম আপনারা বলছিলেন যে একটা ঘটনা থেকে আপনাদের মনে হলো যে আপনাদের একসাথে এই এক্সপ্লোর করা উচিত
জি 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 এটা মূলত ঘটনাটা হয়েছিল আমাদের বড় ভাই রানা ভাই এবং আমার সাথে
মানে রানা জি আমার সাথে মধ্যে আছেন
ভাইয়া আমি যখন পাবলিকে যাই তখন পাবলিকে আমার সাথে একটা প্যারানর্মাল কাহিনী ঘটে তারপর ঘটার পরে আমি চিন্তা করলাম যে আসলে আমাদের সাথে আশেপাশেই হয়তো প্যারানর্মাল অনেক কিছু দেখা যায় তো আমরা এটা নিয়ে কেন রিসার্চ করি না তো জিরো পয়েন্টে এসে আমাদের সাথে কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে আমরা মানে একটা ভৌতিষ্ট ফ্যান ক্লাব গঠন করি যে নেক্সট টাইম যদি আমরা কখনো কোনো প্যারানর্মাল কোনো ঘটনা শুনতে পাই তাহলে আমরা সেখানে যাব এবং আসলে কি কারণে ঘটলো ঘটনাটা সেটা উদ্ঘাটন করার ট্রাই করব
তো আপনাদের ঘটনাটা কি রকম ছিল
তা আমার
আমি এর মধ্যে একটু বলে রাখি যে এই তারপরেই আমি চিন্তা করি যে রাসেল ভাইয়ের Voot FM যে প্রোগ্রামটা হয় সেখানে আমি একটা স্টোরি পাঠাবো আর তার পরিপ্রেক্ষিতে আমি রাসেল ভাইয়ের Voot FM একটা স্টোরি পাঠাই দেন তারপর রাসেল ভাই আমাকে ইনভাইট করে
হ্যাঁ আপনারা সেই ঘটনাটা কিরকম ছিল তাবলিকে যাওয়ার পর যে ঘটনাটা ছিল সেটা একটু শুনি
আচ্ছা সৃষ্টি ভাইয়া আমাদের প্রথম ঘটনা যেটা সেটা হচ্ছে 2015 জুন মাসের একটা কাহিনী তো এই জুন মাসে আমি বিবিএ কমপ্লিট করি বিবিএ কমপ্লিট করার পর রেজাল্ট পাবলিশ হতে 30-35 দিন সময় লাগে তো এই টাইমটাতে আমি আমার নিজের বাসাতে চলে আসি নরসিংদীতে তো আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই অনেক ফরেজ গার্ড মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমনকি তাহাজ্জুদ নামাজও আদায় করে তো আমাকে আম্মু একদিন বলতেছে যে তোমার তো নামাজের অভ্যাসটা নাই তো তুমি যদি তাবলিক অথবা অন্য কোনো সিস্টেমে যাইতে পারো তাহলে হয়তো তোমার মধ্যে নামাজের অভ্যাসটা তৈরি হতে পারে তো আমি চিন্তা করলাম যে না আম্মু তো ভালো একটা সাজেশন দিছে দেখি যাইতে পারি কিনা তো আশেপাশে অনেক ফ্রেন্ডকে আমি ফোন দিয়ে বললাম যে কেউ কি যেতে আগ্রহী কিনা আমার সাথে একা হয়ে যায় তো তাবলিকে তো নাহিদকে ফোন দিলাম ও আমার বাসার সাথেই থাকে তো নাহিদ বলল হ্যাঁ আমার অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা কমপ্লিট হয়েছে আমি তো যাইতে পারবো তোমার সাথে তো বললাম যাও ওকে তো চলো আমরা যাই একসাথে তো আমি আমার এলাকার স্থানীয় যে মসজিদ আছে ওইখানে তাবলিকের যে গ্রুপ আছে ওনাদের সাথে তাবলিকে যাওয়ার জন্য এই ঢাকা যে কাকরাইল মসজিদটা আছে সেখানে যাই তো সেখান থেকে আমাদের যে জায়গাটা সিলেক্ট করে দেয় যে 40 দিন সেখানে আমরা একটা চিল্লা দিতে পারবো তো সেই জায়গাটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট এলাকার একটা প্রত্যন্ত অঞ্চল। তো সঙ্গত কারণে আমি এলাকাটার নাম বলতে যাচ্ছি না। তো ঘটনাটা হচ্ছে, আমরা যখন ঢাকায় যাই তখন আমাদের সাথে ঢাকা থেকেও আরো 4-5 জন লোক তাবলিকের জন্য আমাদের সাথে অ্যাড হয়। তো সেইখানে একজন ছিল, যে একটা ছেলে যে আমাদের এজেরই, সে এতিমখানা থেকে এসেছে।
হ্যাঁ বলেন।
আচ্ছা, তাহলে আমি রানা ভাইকে একটু স্টপ করে দিচ্ছি। তো এখানে দেখা যায় কি, ওই উসমান, ওই ছেলেটার নাম ছিল উসমান। তো সেই ছেলেটা আমাদের সাথে যখন কথাবার্তা হয় আমরা ওই মসজিদে যেতে যেতে, তো ও প্রায় আমাদের ক্লোজ হয়ে যায়। তো সেখানে গিয়ে সে আমাদের সাথেই থাকে, একসাথে খাওয়া দাওয়া করি। কিন্তু বাট ওর যখন খাওয়ার সময় হয় এমন একটা প্রবলেম হয় যে ও আমাদের সাথে খেতে চায় না, খায় না। তো আমরা বললাম যে কেন খাবে না, বলে যে ওর একটা পেটের সমস্যা। তো সে করে কি, খাওয়ার সময় বের হয়ে যায় মসজিদ থেকে, আবার আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন সে আবার মসজিদে প্রবেশ করে। তো বললাম যে কি ব্যাপার, তুমি কোথায় গেলে খাওয়ার সময়? বললো যে আমার পেটের সমস্যা, সেজন্য আমার তাবলিগের খাবার খাইনি, আমি বাড়িতে খেয়ে আসছি। কোথা থেকে খেয়ে আসছো? সে বলে যে কাছে একটা বাজার আছে, তো আমি বাজার থেকে খেয়ে আসছি। তো পরবর্তীতে ভাইয়া আমরা, আমি আর রানা ভাই যারা ছিলাম, তারা সন্ধান করে দেখলাম যে বাজারটা 2-3 কিলোমিটার দূরে। তো তার পক্ষে এত অল্প সময়ে বাজার থেকে খেয়ে আসা কখনো পসিবল না একটা স্বাভাবিক মানুষের পক্ষে, কারণ সেখানে এত দ্রুতগামী যানবাহনও নেই। তো দেন আমাদের মনে এটা একটু খটকা লাগে। তো খটকা লাগার পর তারপর থেকে যতবার যতবেলা আমরা খাওয়া দাওয়া করি, সকাল দুপুর রাত, তো প্রত্যেকবারই সে এই কাজটা করে। এরকম দুদিন চলে, চলার পর তৃতীয় দিন সে এই কাজটাই করে। দেন আমরা, আপনি একটা কথা জানেন যে তাবলিগে গেলে, চিল্লায় যে গেলে একটা মসজিদে সর্বোচ্চ 3 দিন থাকা যায়। তো আমরা সেই মসজিদটা চেঞ্জ করে আরেকটা মসজিদে যাই। তো সেখানে যাওয়ার পর প্রথম দিন যেটা হয় যে সে তো খাই না আমাদের সাথে, তো প্রথম দিন যাই এভাবে রাত্রেবেলা। তো ওই মসজিদটা হচ্ছে আপনার বাথরুমটা একটু দূরে। তো সেদিন রাত্রেবেলা হঠাৎ করে কেন জানি আমার বাথরুমের প্রয়োজন হয়। তো আমি ঘুম থেকে উঠে দেখি রানা ভাই আর যে উসমান ছেলেটা, ওনারা দুজন একসাথে ঘুমাচ্ছে, তা আমার পাশে কেউ নেই। তো আমি উঠে দেখলাম যে আমাদের সাথে আরেকজন ভাই ছিল, সুমন ভাই, উনি জিজ্ঞাসা করতেছে। তো আমি রানা ভাই আর উসমানকে না ডেকে ভাবলাম যে সুমন ভাইকে বলি। তো দেন সুমন ভাইকে বললাম, সুমন ভাই বলো ঠিক আছে চলো, তা নিচে যায়। তো এর মধ্যে একটা কথা, আমাদের আমির সাহেব বলেছিল যে রাত্রেবেলা যদি কারো বাথরুমের প্রয়োজন পড়ে তাহলে সে কেউ যেন একা না যায়, সাথে একজনকে নিয়ে যায়। তো আমি সুমন ভাইকে নিয়ে গেলাম। দেন আমি বাথরুম সেরে, সুমন বললো তুমি একটু ওয়েট করো, আমিও একটু বাথরুম সেরে আসি। তো আমি বাইরে অপেক্ষা করলাম। তো অপেক্ষা করার অবস্থায় আমি চারিপাশটা একটু খেয়াল করে দেখতেছিলাম। তো হঠাৎ করে আমার মসজিদটার দিকে খেয়াল গেলো। তো মসজিদটা ছিল, বাথরুমটা মসজিদটার মুখোমুখি ছিল, দুটো ফ্রন্ট সাইডে ছিল। তো আমি দেখলাম যে মসজিদটার বারান্দায় কেউ একজন কোরআন তেলাওয়াত করছে, আর কোরআন তেলাওয়াতের সুরটা এত সুন্দরভাবে ভেসে আসছিল আমার কানে যে এটা শুনতেই ইচ্ছে করছিল। বাট আমার এইটুকু কৌতূহল হয় যে এত রাতে কে কোরআন তেলাওয়াত করতেছে। তো পরে ভাবলাম যে না, হয়তোবা কেউ হয়তোবা উঠে কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করছে, সে উঠে কোরআন তেলাওয়াত করছে। দেন সুমন ভাই বের হয়ে আসলো, সুমন ভাইকে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় একটু খেয়াল করলাম যে কে হতে পারে। তো তাকিয়ে দেখলাম যে উসমান যে ছেলেটা, তার পরনে যে পাঞ্জাবিটা ছিল তার পাঞ্জাবির মতন পাঞ্জাবি। তো ভাবলাম যে
উসমান তো তখন ঘুমিয়েছিল,
বাট আমরা উপরে গিয়ে দেখলাম যে উসমান ঘুমাচ্ছে।
উসমান কি পাঞ্জাবি পরে ঘুমায়?
হ্যাঁ, তাবলিগে গেলে স্বাভাবিক পাঞ্জাবি অথবা গেঞ্জি, যে যেটা পরে ঘুমায়।
ঠিক আছে।
তো দেন আমরা উপর, আমি উপরে গিয়ে পুরাই শক যে কি ব্যাপার, উসমানের মতো একজনকে দেখে আসলাম, সে নিচে কোরআন তেলাওয়াত করতেছে অথচ উপরের সাথে একটা উসমান ঘুমাচ্ছে রানা ভাইয়ের সাথে, বাট এটা কি করে সম্ভব? তো সেদিনকার মতন আমি সেটা কারোর সাথে শেয়ারও করিনি বা সুমন ভাইকে কিছু জানাইনি। তারপরে আমরা রানা ভাইয়ের কাছে চলে, তারপরে ঘটনাটা
ভাইয়া। তারপরের দিন রাতের বেলা আমার সাথে সেম কাহিনী ঘটে। আমার রাতের বেলা হঠাৎ করে ওয়াশরুমের দরকার পড়ে। তারপর নাহিদ যেহেতু আমার ক্লোজ, তো কেউ ওকে নিয়ে আমি রাতের বেলায় ওয়াশরুমে যাই নিচে। তো ওয়াশরুমে যাওয়ার পর যখন আমি ব্যাক করতেছি মসজিদে উঠব, সাডেন আমি শুনতে পাই যে কেউ একজন কোরআন তেলাওয়াত করতেছে অনেক মধুর সুরে। তারপর নাহিদকে জিজ্ঞেস করলাম যে তুমি কি শুনতে পাচ্ছ কিনা, বলে যে হ্যাঁ আমি কালকেও শুনতে পাইছি, আজকেও শুনতে পাচ্ছি। তো উপরে আমরা ওই দিকে
একই ঘটনাই ঘটলো, আপনারা গিয়ে দেখলেন যে ওসমান ঘুমাচ্ছে এবং যে লোকটা তখন কোরআন পড়ছিল তারও হচ্ছে পরনে ওসমানের মতোই
পাঞ্জাবি।
আচ্ছা,
তো পরের দিন ওই দিন রাতে আর আমরা এটা নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আর নাহিদ গিয়ে আমাদের পাশে যে বড় ভাইয়া ছিল সুমন ভাইয়া, উনাকে গিয়ে এই কাহিনীটা আমরা শেয়ার করি। তো শেয়ার করার পরে উনি বলতেছে যে আসলে কাহিনীটা তো একটু কেমন অদ্ভুত একটা কাহিনী, তো চলো আমরা এটা আমাদের মধ্যে যে মুরব্বী আছেন আমির সাহেব তো ওনার কাছে যাই, উনি দেখি কি বলেন এই কাহিনীটা কি হয়। তো আমরাও ওনাকে যাওয়ার পর উনি বলে যে তোমাদের সাথে যে কাহিনীটা ঘটতেছে এটা কিন্তু নর্মাল কোনো কাহিনী না, তোমরা যদি নেক্সট টাইম এমন কোনো কাহিনী শুনতে পাও বা দেখতে পাও তাহলে আমাকে সাথে সাথে জানাবা। তো ভাইয়া সেদিনের মতো তৃতীয় দিন রাতের বেলা আমি ঘুমাচ্ছি না, কারণ ঘুম ঘুম একটা ভাব এবং নাহিদও মনে হয় যে ঘুম ঘুম তার একটা ভাব। তো আমরা মানে ঘুমাচ্ছিও না, আবার ঘুমের একটা লক্ষণ,
আদৌ
ঘুমের একটা অবস্থা। তো সাডেন যে খেয়াল করলাম আমার সাথে যে উসমান ছেলেটা আছে তার ভিতর থেকে একটা ছায়ার মতো কি জানি উঠে বসলো। তো আপনাকে বলে রাখি যে মসজিদের ভিতর কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল, মানে কিছু একটা গেলে বা আসলে আমরা কিন্তু আন্দাজ করতে পারবো জিনিসটা। তো কি জানি ওর ভিতর থেকে উঠে বসলো, বসে উঠে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। তো সাথে সাথেই আমি নাহিদকে ডেকে বলি যে নাহিদ তুমি উঠো তাড়াতাড়ি। তো ও উঠলো, ও সেম কাহিনী দেখলো। দেখার সাথে সাথে আমাদের যে বেড মানে আমরা যেখানে ঘুমাইছি সেটা বিছানার চাদর যেটা চাদর কাঁথা যা ছিল তা দিয়ে আমরা উসমানকে চাপিয়ে ধরি জুড়ে, যে সে যেন পালাতে না পারে বা তা সে ঠিকই সে এখানে থাকে কিনা নাকি নিচে গিয়ে কোরআন তালাওয়াত করে সেটা দেখার জন্য। তো আমরা যখন এমন হইচই ফালাই দিই তখন আশেপাশে আমাদের সাথে যত তাবলিকের লোক ছিল সবাই জেগে যায়। জেগে আমি সাবাসে তাড়াতাড়ি এসে বলে যে তুমি মসজিদের লাইটটা অন করো। তো মসজিদের লাইটটা যখন অন করতে গেল তখন দেখি যে আমাদের কাঁথার নিচ থেকে কি যেন সরে যাচ্ছে হঠাৎ করে। তো সরে যাচ্ছে, কি সরে যাচ্ছে? তো বললো আমি সাহেব যে তোমরা কাঁথাটা উঠাও দেখি কি আছে কিনা এই জায়গায়। তো আমরা সাথে সাথে কাঁথাটা উঠাই, উঠানোর পরে যে দেখি উসমান যে জায়গাটায় ঘুমাচ্ছিল সেই জায়গাতে কেউ নেই।
বাহ, খুবই মিস্টেরিয়াস একটা ঘটনা।
তারপর সাথে সাথে ভাই আমরা কিন্তু নিচে যাই যে কোরআন তালাওয়াত কি সে করতে গেল নাকি সেটা যাচাই করার জন্য। তো নিচে গিয়ে দেখি যে অন্যান্য দিনের মতো সেই মানে কেউই নাই এই জায়গার মধ্যে। তো এর
পরে আপনারা খোঁজ নিয়েছিলেন?
পরে খোঁজ নিয়েছিলাম উসমানের, উসমান গেল আর ওর কোনো খোঁজ খবর পাওয়া গেল না,
কোনোদিন তাকে দেখেননি,
দেখেনি। এবং ওর পরনের যে পাঞ্জাবি পাজামা বা টাওয়েল টাওয়েল ছিল সবগুলোই পড়েছিল আর কি মসজিদের মধ্যে।
আচ্ছা, তো এই ঘটনার পর আপনারা হরর ক্লাব করতে আগ্রহী হন। আচ্ছা, আমরা সেই ঘটনায় যাব, তার আগে আমরা যাচ্ছি ছোট একটা বিরতিতে, ফিরে আসবো, সঙ্গে থাকুন। রানা, নাহিদ, রিফাত আপনাদেরকে হ্যালো ব্রাদার্স জানিয়েছেন। তো আমরা যে কথায় ছিলাম যে আপনারা তিনজন মিলে আপনারা যে হরর ঘটনা আপনারা এক্সপেরিয়েন্স করেছেন, তারপর আপনাদের মনে হলো যে এবার একটা ক্লাব গঠন করা যায়। তো এরপরে আমি যেটা জেনেছি যে আপনারা এরপর একটা মানে একটা হরর ঘটনা আপনারা এক্সপিরিয়েন্স করতে একটা জায়গায় যান, সেই ঘটনাটা জানাবেন আমাদের।
সৃষ্টি ভাই, আমরা তাই সেই ঘটনা, রানা ভাইয়ের ঘটনার পর আমরা এই জিরো পয়েন্ট হরর ফ্যান ক্লাবের যে ক্লাবটা এটা গঠন করি। দেন তারপর আমি একদিন আমার গ্রামের বাড়ির একটা অন্ধহীনের ঘটনা বলি। তো আমার এই পয়েন্টের কিছু ফ্রেন্ড তারা খুব ইন্টারেস্ট এবং ক্রেজি হয়ে যায় যে তোর বাড়িতে যাব, তোর এই ঘটনাটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে চাই বা অনুভব করতে চাই। তো দেন সেই কথা মতো আমরা কিছুদিন পর আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে যাই ফ্রেন্ডদেরকে। তো এর সাথে ভিলেজটাও দেখালো, গ্রামটাও দেখালো, প্লাস আমাদের এই ঘটনাটাও একটু এক্সপিরিয়েন্স করা হলো। তো দেন আমরা যেদিন যাই, আমার ফ্রেন্ডরা সবাই আমাকে চেপে ধরে যে যেদিন যাব আমরা সেদিন রাত্রেবেলা ঘটনাটা আমরা উপলব্ধি করতে চাই। তো বললাম ঠিক আছে, আগে বাড়িতে যাই, যে জিনটা ওই জিনটার সাথে আমার একটা দাদার লিংক আছে, তো ওই দাদার সাথে আগে কলিং করব। লিংক বলতে ওনার যোগাযোগ আছে, যোগাযোগ বলতে আমাদের গ্রামে কোনো প্রকার বিপদ হলে দাদার কানে গেলে দাদা ওই জিনটাকে জিনটার মাধ্যমে তাদেরকে উপকার করে থাকে।
তার বয়স কিরকম?
তার বয়স হবে 80-85।
মানে এখনো বেঁচে আছেন?
জি, এখনো বেঁচে আছেন আল্লাহর রহমতে।
আচ্ছা,
তো আমি বললাম যে ঠিক আছে, আমি দাদার সাথে কথা বলি, তারপর উনি যেটা বলে। তো আমরা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দুপুরবেলা দাদার সাথে কথা বললাম। দাদা বললো যে ঠিক আছে, তোমরা এশার নামাজের পর আমার সাথে দেখা করো। তো আমরা এশার নামাজের পরে গেলাম, দাদা বললো যে ঠিক আছে, তোমরা উজু টুজু করে পাক পবিত্র হয়। দেন আমরা তিনজন, আমি রিফাত এবং রানা ভাই, তিনজন গেলাম। তো আমরা গিয়েছিলাম মোট পাঁচজন, সেখান থেকে দুজন একটু দুর্বলতার কারণে তারা রাজি হয়নি আর কি। তো আমরা তিনজন দাদার সাথে যাই, উজু করে আমাদের বাড়িতে যাই। তো একটু বলে রাখি ভাইয়া, আমাদের বাড়িতে একটা আলাদা একটা রুম থাকে যেটা গেস্টের জন্য রাখা হয় আর কি, বরাদ্দ করা হয়। তো ওই বাড়ির পিছনেই একটা ডুমুর গাছ ছিল, ওই গাছটাতে থাকতো সেই অন্ধজিনটা।
আচ্ছা,
ঠিক আছে। তো দাদাকে নিয়ে ওই ঘরে যাই, দাদা দরজা জানলা সবকিছু লাগিয়ে দিতে বলে, দিলাম। দেওয়ার পর বলে যে ঠিক আছে, এবার লাইট অফ করে দাও। তো দাদা একটা জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপর বসেন এবং আমাদেরকে বলেন যে তোমরা আমার পিছনে বসো, আর সাথে বলেন যে তোমরা তিনজন তিনজনের হাত মুষ্টি ভাবে এমন ভাবে ধরে রাখবে যাতে তোমরা ভয় পেলেও যাতে তোমাদের কোনো কিছু না হয়। আশা করছি ভয় হবে না ইনশাল্লাহ। তো তারপর দাদা কিছু সুরা পড়েন, যেগুলো আমরা জাস্ট বুঝতে পারি যে উনি
কিছু একটা
পড়ছেন। হ্যাঁ, তো দেন সুরা পড়ার পর হঠাৎ তিনি একটা নাম, অদ্ভুত নাম ধরে তিনবার বলে, তিনবার কিছু একটাকে কাউকে ডাকেন, যে নামটা ভাই আমি সেদিন মনে রাখতে পারি, বাট তারপরে আমার মাইন্ড থেকে বা আমার ব্রেন থেকে সেই নামটা এমন ভাবে মুছে যায় সেটা আমি পরে রিমাইন্ডই করতে পারিনি।
আপনারা তিনজনই তো ছিলেন?
যে আমরা তিনজন, তিনজনে কেউ এই নামটা মনে করতে পারেনি। তো দেন পরে আমরা ওখানে বসলাম, বসার পর দাদা যখন ওই তিনটা একটা নাম তিনবার বললেন, তারপর থেকে ভাইয়া মনে হলো যেন বৈশাখী ঝড় এসে আমাদের টিনের চালের উপর পড়ছে, আজকে পড়ছে। গাছ ছিল পিছনে, বাজরা ছিল, সব যেন এসে আমাদের টিনের চালের উপর পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে, একদম একটা কালবৈশাখী ঝড়ের মতন শুরু হয়ে গেছে। তো এটা শুরু হওয়ার মাত্র আমরা একটু আটকে উঠি, আটকে ওঠার পর তাৎক্ষণিক আমরা এদিকে দাদার দিকে খেয়াল করলে আমরা শুনতে পারি যে দাদা কেউ জনকে সালাম দিলেন। তো আমরা ভাবলাম যে দাদা তো আমাদেরকে সালাম দেওয়ার কথা না, তাহলে কাকে সালাম দিলেন? তো পরক্ষণে দেখলাম যে উনি একটা প্রশ্ন করলেন যে কেমন আছেন আপনি। তো পরে বুঝতে পারলাম যে না, দাদা তো আমাদের সাথে কথা বলছেন না, অন্য কারোর সাথে কথা বলছেন। তারপরে উনি জাস্ট, দাদা জাস্ট প্রশ্ন করতেছেন এটা আমরা শুনতে পাচ্ছি, সাথে ওই ঝড়টা তখনও স্থির নাও ছিল, কিন্তু আমরা ওই দাদার প্রশ্নের প্রতি উত্তরে যে কোনো রিপ্লাই আসছে সেটা আমরা শুনতে পাচ্ছিলাম না। তো দেন দাদা আরেকটা প্রশ্ন, আরেকটা রিকোয়েস্ট করলো যে আপনার সাথে তিনজন অতিথি এসেছেন, তারা আপনার সাথে দেখা করতে চান, আপনার সাক্ষাৎ পেতে চান, আপনি কি তাদেরকে আপনার সাক্ষাৎ দিবেন? তো সেটার প্রশ্নেরও উত্তর আমরা শুনতে পাইনি, আমরা জাস্ট দাদার প্রশ্ন শুনছি, আর বাহিরে যে তুফানটা হচ্ছে সেই তুফানটা আমরা আজ করতে পারছিলাম। তো 3 মিনিট পর ওই প্রশ্ন সহ 3 মিনিট পরে হঠাৎ করে সব নিস্তেজ হয়ে গেল, যেন মনে হলো যেন বৈশাখী ঝড়টা এখান থেকে চলে গেছে, সবকিছু নীরব, শুনছেন একদম চুপচাপ। তো দেন দাদা আমাদের এই নীরবতা ভাঙলো, বললো যে ঠিক আছে, এবার নাহিদ তুমি গিয়ে লাইট অন করে দাও। আমি গিয়ে লাইট অন করলাম, দেন আমরা তিনজনই প্রায় একটু অনেকটা মানে আগ্রহী হয়ে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি হলো, উনি আসলেন না কেন, বা উনি কি আসবেন বা কখন আসবেন? দাদা তখন বলতেছেন যে উনি আসলে তোমাদেরকে দেখা দিবেন। আমি বললাম যে কেন দাদা? তো উনি বললেন যে উনি যদি তোমাদেরকে দেখা দেন হয়তোবা কোন একটা রূপে দেখা দিতে হবে, আর সেই রূপটা হয়তোবা একটু ভয়ঙ্কর হবে, যেটা দেখলে তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো না, তো উনি দেখা দিবেন। তো তখন দাদা আমরা তো একটু আমাদের মন খারাপ হয়ে গেল। তখন দাদা বললো যে ঠিক আছে তোমরা বসো, আমি একটু বাইরে যাবো। তো দাদা জাস্ট দরজাটা খুলে বাইরে গেলেন আর আসলেন ঠিক 2 থেকে 3 সেকেন্ড। তো উনি যখন ভিতরে ঢুকলেন তখন দেখলাম যে দাদার হাতে একটা মাটির হাড়ি। তো উনি আমাদেরকে বললেন যে তোমরা সবাই হাত পাতো, তোমাদের জন্য একটা জিনিস আছে। বললাম কি জিনিস? বলছে হাত পাতো তাহলে দেখতে পাবো। তাহলে আমরা হাত পাতলাম, দেখলাম দাদা ওই পাতিল থেকে মাটির হাড়ি থেকে একটা একটা করে মিষ্টি বের করে আমাদের তিনজনের হাতে দিলেন, আর দাদা নিজের হাতে একটা রাখলেন। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে দাদা এই মিষ্টিটা কই থেকে আনলেন, বা এত তাড়াতাড়ি কোথা থেকে মিষ্টি আনলেন, এটা কিসের মিষ্টি? তো দাদা বললেন যে আগে খাও তারপর বলো। তা সৃষ্টি ভাইয়া এই মিষ্টিটা কালারটা ছিল অনেকটা লালচে টাইপের আর কি, এটা গুড়ের মিষ্টিও না, মিষ্টি সচরাচর চিনি শিরাতে ইয়া করা হয়, কিন্তু এটা চিনির মতন যে মিষ্টিটা ওটা আসলে না। তো খাওয়ার পর বুঝতে পারলাম যে এটা আসলে আমাদের আমাদের লাইফে আমরা তিনজনই এরকম মিষ্টি খাইনি এর আগে, এতটা সুস্বাদু। তো দেন জিজ্ঞাসা করলাম যে দাদা এবার তো বলেন যে মিষ্টিটা কই থেকে আসলো, কই থেকে নিয়ে আসলেন? পরে দাদা বললেন যে অন্ধজিন উনি তোমাদের জন্য, উনি তোমাদের, তোমরা ওনার গেস্ট যেহেতু অতিথি হিসেবে এসেছো, তাই উনি তোমাদের জন্য ওনার তরফ থেকে এই মিষ্টিগুলো পাঠিয়েছে।
তো আপনারা আর কি সেই ঝড়টা আছে হচ্ছিল আপনারা বাইরে এসে কি দেখলেন? যে
বাইরে এসে দেখলাম যে ঝড়, আচ্ছা শ্রীশ্রী ভাই ঝড় হলে অবশ্যই আপনার উঠোনে টিনের চালে
অবশ্যই
পাতা আর কিছু না থাকুক, পাতা পড়ে থাকার কথা, কিন্তু ওইখানে কিচ্ছু ছিল না,
সবকিছু খুব স্বাভাবিক
একদম। আর আরেকটা জিনিসকে আমরা বের হওয়ার পর একটা আতরের সুগন্ধি একটা স্মেল পাচ্ছিলাম, হ্যাঁ, যেটা তখন আমরা হয়তো বা পেয়েছি কিন্তু আন্দাজ করতে পারিনি আমরা।
আচ্ছা, তো আপনারা তো আর জিনটাকে দেখতে পারেনি, গ্রামের কেউ কি দেখেছিল কখনো, আপনার কি সেটা জানেন?
গ্রামের কেউ দেখেছে কিনা সেটা আমাদের নলেজ
নেই,
আমরা শুনিনি, কিন্তু আমরা এটা শুনেছি যে গ্রামের অনেককেই মানে পিছন থেকে বা আড়াল থেকে এই জিনটা সবাইকে হেল্প করে, কেউ যদি বিপদ পড়ে তাহলে তাকে হেল্প করে।
খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। জায়গাটার নাম কি যেন বললেন?
এটা রায়পুরা, নরসিংদী জেলা রায়পুরা থানাতে একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে, গ্রামটার নাম বাঁশগাড়ি।
আচ্ছা, তো আপনারা আশা করি সেখানে আবার যাবেন, যেহেতু আপনারা মিষ্টি খেয়েছেন, আর অনেক কিছু হয়তো জানার আছে বা মানুষজনের কাছে আসলে কেউ কখনো দেখেছে কিনা, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, একটা জিনিস হচ্ছে মানুষের উপকার করে চলে যায়। তো আরো যারা আছেন বা নরসিংদীর যে সকল বন্ধুরা আছেন আমাদের, তারা অবশ্যই সেই জায়গায় যাবেন, বা যাদের আগ্রহ আছে গিয়ে ব্যাপারটা খোঁজ নেবেন, আমাদেরকে জানাবেন আসলে ব্যাপারটা কেমন।
শিশু একটা কথা হলো, যদি আরেকবার যাই ইনশাল্লাহ আমরা আবার যাব, দেন যদি যাই ওনার কাছ থেকে আপনাদের জন্য মিষ্টির একটা আবদার করব, আপনাদেরকে এনে খাওয়াবো।
হ্যাঁ, খুবই ভালো লাগবে, আমরা সবাই মিষ্টি খুব পছন্দ করি।
জি জি জি।
তো আমাদের সাথে অনেক অনেকে অনেক কথা নিয়ে যুক্ত হয়ে গেছেন, সাইব আল ইথিসাম, খুব কঠিন কঠিন নাম মাঝে মাঝে দেখতে পাই ফেসবুকে, কঠিন কঠিন নাম, আসলে খুব কষ্ট হয়ে যায় পড়ার জন্য, কিন্তু লেখাটা খুব ভালো ছিল। আমি ফার্স্ট থেকে কানেক্টেড হলাম এই সেগমেন্টের সাথে, আই এম টু মাচ এক্সাইটেড, আমরাও এক্সাইটেড, আমিও এক্সাইটেড, যেহেতু ভূতে ফ্যামের একটা শো এটা, এবং কিছুক্ষণ পরে রাফেল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, এটা ভাবে আরো বেশি এক্সাইটেড লাগছে। রাফসিন জিহাদ আছেন আমাদের সাথে, লিখেছেন হরর ক্লাবের ফার্স্ট ডে পার্টিসিপেট করতে পেরে তিনি এক্সাইটেড, আপনাকে অনেক ধন্যবাদ। আমির খান তিনি জানিয়েছেন, আমরা তিন বন্ধু বাবু সুজন এবং আমির নৌকায় বসে হরিচণ্ডী থেকে শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যান। হ্যাঁ, আমরা চালিয়ে যাব, আরো আরো ঘটনা আসবে, এবং আমাদের সাথে নেক্সট আরো একটা হরর ক্লাব যুক্ত হয়েছে, এবং সেই হরর ক্লাবের কাছ থেকে আমরা ইন্টারন্যাশনাল কিছু ইভেন্টের, ইন্টারন্যাশনাল কিছু মিস্ট্রিয়াস ইভেন্টের কথা আমরা শুনবো, খুবই চমৎকার কিছু ইনফরমেশন আসবে সেখানে, কাজে কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, এবং সেই সাথে একটা গল্পও রয়েছে কিন্তু কিছুক্ষণ পরে, কাজে খুব চমৎকার চমৎকার বেশ কিছু আয়োজন রয়েছে আপনাদের জন্য, সঙ্গে থাকুন। আর আপনার লেখাগুলো পাঠিয়ে দেবেন facebook.com/radiopushpi এই ঠিকানায়। আর হরর ক্লাব যারা গঠন করতে চান, হরর ক্লাব নিয়ে যারা এখানে আসতে চান, তারা মেইল করুন আমাদেরকে bhoot@radiopushpi.fm এই ঠিকানায়, সাবজেক্টের জায়গায় লিখে দিবেন হরর ক্লাব। সঙ্গে থাকুন, শুনে থাকুন রেডিও ফুটি 88.2 FM।
অলরাইট। রাইট, সো ঘড়িতে এখন রাত 9টা না বেজে থাকলেও ইউ আর লিসনিং টু আর জে অরুণিমা অন রেডিও ফুটি 88 FM. সাধারণত আমাকে ফুটিয়ান মিনিটের শোটাতে শোনা যায় অথবা শুক্রবার বিকেল 3টায় 1 কাপ বিকেল শোটাতে। তো শুক্রবারের মজাটা হচ্ছে দুপুরে আমি শো যখন করতে আসি তখন জুম্মার পরের একটা সময় স্টেশন মোটামুটি খালি থাকে, বাট একটা এক্সাইটমেন্ট আমার এবং আমার লিসনার্সদের সবার মধ্যে কাজ করে যে আর কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার রাত 11:59 ভূত এফএম শুরু হয়ে যাবে। আর আমি কিন্তু মারাত্মক ভীতু একজন মানুষ, কিন্তু সামহাও ভূত এফএমের জন্ম থেকে অর্থাৎ আমি রেডিও ফুর্তি জয়েন করারও অনেক আগে থেকেই আমি কিন্তু সেই মানুষটা যে ঠিকই মনে করে অ্যালার্ম দিয়ে রাখতাম এবং অ্যালার্মটা বেজে উঠলেই শুক্রবার রাতে আমার হেডফোনস আমার রেডিও আমার সব কিন্তু রেডি এবং আমি তখন একা শুনি বা দল বেঁধে শুনি, লাইট অফ করে শুনছি এবং মানে অন্যরকম একটা জগতে ঢুকে যেতাম সব সময়। তারপর যখন রেডিও ফুর্তি জয়েন করলাম আই ওয়াজ ভেরি লাকি যে একদম শুরুতেই আর জে রাসেলের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আফটার অল সবার মতো আমিও নিশ্চয়ই ভালো দলে থাকতে চাই, তো সেখানে আমি কাজ করলাম ভূত এফএম এর সাথে। ইনফ্যাক্ট আমরা একটা আউটডোরের এপিসোডেও গিয়েছিলাম গোরানে এবং ওরকম আসলে ইনসিডেন্ট আমি কখনো ফেস করিনি, লোমহর্ষক যাকে বলে। সো আফটার দ্যাট আই থিঙ্ক ইটস বিন এ লং টাইম কামিং, ফাইনালি উইভ ডিসাইডেড যে রেডিও ফুর্তিতে ভূত এফএম হরর ক্লাব হবে, ভূত এফএম হরর ক্লাব ফুর্তি আর জে। অর্থাৎ ইয়াস, আমরা আর জেরাই সবাই কিন্তু একটা ভূত এফএম হরর ক্লাব করে ফেলেছি আমাদের নিজেদের মানে খুব ডাই হার্ড ফ্যান হিসাবে এবং ভালোবাসা হিসাবে। সো ইউ ক্যান ডু দ্য সেম ইফ ইউ হ্যাভেন ডান ইট ইয়েট, আই থিঙ্ক ইটস এ গ্রেট টাইম টু বিগিন। তো একটু সহজ করে বলে দিই, তুমি তোমার পরিচিত ভূত এফএম ফ্যানরা, তোমার বন্ধু বান্ধবরা, তোমরা যারা যারা আছো সবাই মিলে ভূত এফএম হরর ক্লাব করো, নিজেরা একটা ক্লাব করো, নিজেরা নাম দাও অ্যান্ড দেন কানেক্ট উইথ আস। তো আমরা তারপরে সেই প্রত্যেকটা ক্লাবকে যেরকম ফুর্তি আর জেস একটা ক্লাব সেরকম আমরা প্রত্যেকটা ক্লাবকে ইনভাইট করবো আর প্রতি থার্সডে রাতে আমাদের এই শোটাতে ইউ ক্যান পার্টিসিপেট। সো ডু নট ওয়েস্ট এ সিঙ্গল সেকেন্ড মোর, জাস্ট গো হেড, আমাদের ফুর্তি আরজেদের মতো আমি আরজে অরুণিমা আমার মতো তোমরাও ভূত এফএম হরর ক্লাব খুলে ফেলো অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্টে টিউনড ইন অ্যান্ড ডু ফুর্তি।
হ্যাঁ, ভূত এফএম হরর ক্লাব নিয়ে আপনার সাথে আছে আমি সৃষ্টি, আর ভূত এফএম হরর ক্লাবে গল্প হবে, কথা হবে, আড্ডা হবে এবং অনেক অনেক ফান হবে এবং ফিয়ারও থাকবে। আমাদের সাথে মনহীন মহামানব আছে, মন ছাড়া মহামানব হয় কি জানিয়েছেন, আমি এর আগে শুনিনি বাট শুনছি খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগলো আপনি শুনছেন, আশা করি আপনার মন ফিরে পাবেন। রুকাইয়া জান্নাত মিম লিখেছে, মিষ্টি খেতে ইচ্ছে করছে। ওই মিষ্টিটা আমাদেরও, মিষ্টির কথা শুনে আমাদেরও মিষ্টি খেতে ইচ্ছে করছে। হয়তো বা যে জায়গার নামটি আমরা শুনলাম সেখানে যাবো একদিন, আপনিও যেতে পারেন আমাদের সাথে, ঘুরে আসবো এবং মিষ্টি খেয়ে আসবো আমরা। মেটালিকা রাকিব আছেন আমাদের সাথে, লিখেছেন অসাধারণ ভাইয়া, আমি রেগুলার শুনি, আমার অনেক ভালো লাগে, আশা করি এই নতুন অনুষ্ঠানটি ভূত এফএম হরর ক্লাবও আপনার ভালো লাগবে। এবং আগেই যেটা বলেছি যে এত এত মানুষ শুনছে এবং আমি নিজেও খুব এক্সাইটেড যে আমি নিজেও ভূত এফএম খুব রেগুলারই শুনতাম এবং ভূতের গল্প, ভূতের ভূত হরর সিনেমাগুলো এগুলো আমাকে খুবই ভালো লাগতো দেখতে এবং মাঝে মাঝে এরকম লাইট অফ করে রাতের বেলা হরর সিনেমা থেকে বাইরে যাওয়ার যে একটা অভিজ্ঞতা এবং ভয় পাওয়ার মতো দেখতে ব্যাপার, ঢাকার বাইরে মূলত এই বিষয়টা খুব বেশি হয়। আপনি হয়তো কোনো একটা রাতের বেলা, আজকে একজন আমাদের লিখেছেন যে তিনি নদীতে নৌকায় বসে বসে শুনছেন এবং অমাবস্যার রাত, অমাবস্যার রাতে যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হয়, আপনি ঠিক একটা হরর মুভি দেখে সেই রাস্তা দিয়ে একা একা হেঁটে যাওয়া, এটা খুব কঠিন একটা ব্যাপার, যাদেরকে পারেন অবশ্যই খুব সাহসী বলতে হবে। ভূত বিশ্বাস করুন কিংবা নাই করুন বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা না, তবে ভয় নামক যে অনুভূতিটা এটা চিরন্তন সত্য, এটি উপেক্ষা করার কোনো উপায় নেই। আমাদের সাথে নতুন একটি হরর ক্লাব যুক্ত হয়েছে, হরর ক্লাব থেকে এসেছেন আমাদের, যে হরর ক্লাব থেকে কথা বলছি সেখান থেকে একজন প্রতিনিধি এসেছেন এবং আপনার নামটি বলবেন আমাদেরকে।
নামাজ বলছিলাম, থ্যাংক ইউ সৃষ্টি ভাইয়া, থ্যাংক ইউ রাসেল ভাইয়া আজকে ইনভাইটেশনের জন্য।
হ্যাঁ, আপনি একা এসছেন, আশা করি পরে যখন আসবে তখন আপনার মেম্বাররাও সাথে থাকবেন।
অবশ্যই,
একা এলাচ থেকে খুব বেশি,
হ্যাঁ মানে ফ্র্যাঙ্কলি বলতে আমি দু একজন মানে আমার কিছু ফ্রেন্ডসরা, আমার স্কুল ফ্রেন্ডসরা ওরা শুনছে, আমি ভার্বালি বলছিলাম, তো ওরা প্রবলি এখন দে আর টিউনড আপ শোনা।
ওকে, তাহলে সবার জন্য হ্যালো,
হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি প্রথমবারই একটা তাহলে গ্লোবাল স্টোরি যেটা,
হ্যাঁ না, তার আগে আমি যেটা, আমি আপনার সাথে অফেয়ারে মানে বাইরে কথা বলতে বলতে যেটা বুঝছিলাম যে আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা হরর যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রতি আপনার বেশি ইন্টারেস্ট রয়েছে, তাই কি?
জি, ফ্র্যাঙ্কলি বলতে আমি এটা অনেক আগে থেকেই মানে কিছু কিছু জিনিস আমার মানে ফিলিংস গুলা কাজ করে। ফর এক্সাম্পল যেমন আমি অফের মধ্যে যেমন মানে স্পেশালি কিছু ড্রিমস আছে মানে যেগুলো ধরেন আর্লি মর্নিং এর দিকে কিছু সিগন্যাল, সেগুলো আমি অনেক সময় যেগুলো মানে খুব লাইভ মনে হয়।
আচ্ছা, তার মানে আপনার পার্সোনাল লাইফের কিছু এক্সপেরিয়েন্স থেকে আপনি আসলে আগ্রহী হয়েছেন?
সেটাই, হ্যাঁ, আমাকে প্রম্পট করেছে অনেকটা। যেমন আমি যখন ডালাসে ছিলাম একবার, তো ওভারনাইট আমার তখন রাত্রে আমার কাজ করতে হতো মানে লেট নাইট শিফটে, মেইনলি ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স সাপোর্টের দিকে। তো এরকম একটা ছোট্ট স্টোরি বলি, একদিন আমি একটা পার্কিং লটে গাড়ি রাত্রেবেলায় তখন পার্ক করে বসেছিলাম, অনেক সময় আমার ওয়েটিং একটা টাইম থাকে। তো হঠাৎ আমি এরকম দেখি যে একটা অবয়ব যাচ্ছে কিন্তু তার গলা নেই, মানে জাস্ট শুধু তার ধরটা মানে বুকের সাইডটা আর জাস্ট পায়ের দিকটা, উইদিন অ্যারাউন্ড বিটুইন 3-4 এই টাইমটা খুব মানে একটা
রাতের বেলায়,
হ্যাঁ রাতের এই টাইমটা খুব স্পেশাল।
আপনি মনে হয়নি কখনো যে আসলে আপনি খুব স্ট্রেস ছিলেন তখন সারাদিন কাজ করে হয়তো বা
ক্রিস্টাল ক্লিয়ার চোখে দেখা, মানে একদম নিজের লাইফ দেখা, মানে উইদিন ধরেন 100 yards ডিস্টেন্স, এরকম ডিস্টেন্সে যাওয়ার সময় তখন দেখি যে জিনিসটা খুব ফাস্ট চলে গেল একটা বাসার সামনে দিয়ে। কারণ ওখানকার ডালাসের যে বাসাগুলো অনেক সময় একটু সামনে ইয়ার্ড থাকে, ছোট্ট ইয়ার্ড, তো এরকম কিছু সিনারিওস মাঝে মাঝে আমি ধরেন। তো তখন আমি আমার দেশে তখন ওই সময় তখন কলিং কার্ডের সিস্টেম ছিল, সেই কার্ড দিয়ে কথা বলা যেত, এখনকার মতন ভাইবার সিস্টেম ছিল না। তো লাকিলি আমি তখন আমার মানে ওয়াইফকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এইরকম একটা জিনিস আমি দেখেছি, একটা জিনিস, কারণ তুমি অনেক সময় পরে কি ওরা যদি ওরকম লাইফ কোনো মানুষকে পায় কাছাকাছি, তো তাদেরকে উল্টা করে মাটির সাথে গেড়ে মানে তার মাথাটা একদম অল দ্য ওয়ে প্রায় মাটির নিচে গেড়ে দেয়, এরকম কিছু এক্সপিরিয়েন্সেস প্যারানর্মাল ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমি কখনো ওরকম ভাবে অত জানতাম না।
আপনি একা থাকতেন?
হ্যাঁ, তখন আমি মোটামুটি আমার রুমমেটের সাথে থাকতাম, আমার কিছু ইন্ডিয়ান কিছু আমেরিকান রুমমেট ছিল, ওরাও আবার আমাকে স্টোরি গুলো বলতো।
আপনি আজকের জন্য আমাদের জন্য কি নিয়ে এসেছেন?
আজকের জন্য অ্যাকচুয়ালি আমি মানে আপনার যে একটা স্টোরি যেটা মানে মেট্রো রেলের ট্রেনের, আমি ওই স্টোরিটা আজকে একটু মানে আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। কারণ যেহেতু মানে ট্রানজিশনটা আমি যখন একবার নিউ ইয়র্কে গেলাম, ওখানে আমি লুডলফ স্ট্রিটে মাঝে মাঝে রাত্রে লেট নাইটে কাজ করতে হতো আমার, তো স্বাভাবিক ভাবে আমি আমার ওয়াইফ একসাথে কমিউনিকেট করতো, মানে একসাথে যাওয়া হতো। তো অনেক সময় মানে স্টোরিটা কেন বলা হচ্ছে যে ওখানে একটা এন ট্রেন আছে আপনার নিশ্চয়ই, ওই ট্রেনের পাশে ওখানে মাঝে মাঝে দেখতাম একটা অ্যাবান্ডন রুম থাকতো। তো ওটা মিথ আছে যেটা বলে যে ওখানে সব নাকি যত র্যাটস গুলা মানে ওখানে সবসময় জমা থাকতো, কারণ ওদেরও বিভিন্ন প্যারানর্মাল স্টোরিজ গুলা ওখান থেকেই আসতো, কারণ বেশিরভাগ যেগুলা ইয়ে। তো আমি যেটা ইউরোপের মেট্রো রেলের কথাটা বলছিলাম যে সেটা আপনার হচ্ছে গিয়ে যে সিলভার পাইলাইন একটা ট্রেন, তো 1960s এর টাইমে এই ট্রেনটা বানানো হয়েছিল, অ্যালুমিনিয়াম ক্রোম অ্যালুমিনিয়ামের বানানো একটা। এই ট্রেনটা ব্যাকআপ ট্রেন হিসাবে ইউজ হতো সবসময়, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এটা যখনই কমিউনিকেট করতো, তো কোনো ট্রেন নষ্ট হয়ে গেলে ওই ক্ষেত্রে তখন ওইটা চলানো হতো। তো ওইটার একটা 11 নম্বর লাইন ছিল, ওইটাও অ্যাবান্ডন ট্রেন লাইন, সরি। তো সেইখান থেকে ওরা বলে, মানে আমার এটা আপনাকে সব বলেছিলাম যে আমার একজন মানে কাজিনের মানে সে ওয়াইফ সে মোটামুটি সুইডেনে থাকে, তো সামহাও থেকেই মোটামুটি শোনা মানে সেটা ইয়েছে, তো সেখান থেকে তখন শুনলাম যে ওই মানে আরবান লেজেন্ডের যে কথাগুলো আসতো ইউরোপের যে কিছু তার মধ্যে ওইটা একটা, তো রাত্রের নাকি সব ডেড সোল যারা মৃত ব্যক্তি ওদেরকে ট্রেনে উঠাতো, আর যেহেতু এটা 1996 এই ডিসকন্টিনিউড হয়ে গেছে আর ওইটার কোনো ফাংশন বা চলে না, বাট মিড নাইটের সময় ওই ট্রেনটা 4টার মতন 12টার সময় বের হতো, অ্যান্ড খুব মানে স্পুকি মানে গ্রাফিটি যেহেতু হাফ ব্রোকেন গ্রাফিটি সেইটা আবার করতো কি বিভিন্ন সিটির বিভিন্ন জায়গা ট্যুর করে 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 যাদেরকে উঠাতো, মানে খুব হরিফিকলি সেটা, আর ওই প্যাসেঞ্জাররা ওরা আর কোনোদিন এম্বার্ক করতো না, মানে যখন একবার উঠে যেত আর ওদের পাওয়া যেত না, মিস্টেরিয়াসলি তারা হারিয়ে যেত। এটা অনেক প্রুভেন টেস্টেড, মানে অনেক লোকাল যারা স্টকহোম রেসিডেন্স আছে তারা এটা ক্লেম করে, তারা বলে যে তাদের আর কোনো এটা কোনো মানে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অনেক রিসার্চাররা অনেকভাবে এটাকে মানে হিডেন ক্যামেরা হোক বিভিন্ন ভাবে ওরা টেস্ট করেছে, চেষ্টা করেছে এটার মিস্ট্রিটা কি বের করার জন্য, বাট ব্যাকআপ ট্রেন হিসাবে এটা মানে কোনো কার্স না কিছু না, বাট কোনোভাবেই তারা সেটা বের করতে পারে।
আচ্ছা আচ্ছা, এমনিতেও মেট্রো রেল নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যেসব জায়গায় বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিদের কথা শোনা যায় মিড নাইটের। এছাড়া আপনি যে অ্যাবান্ডেন ট্রেনের কথা বললেন, এরকম কিন্তু আরো যেমন এটা ঘোস্ট ট্রেন বা ঘোস্ট শিপের কথাও কিন্তু আমরা জানি, আমরা সামনে কোন একটা এপিসোডে ঘোস্ট শিপ নিয়েও ঘটনা রাখবো আপনাদের জন্য, এগুলো কিন্তু বেশ প্রচলিত এবং আপনার ইন্টারেস্টটা এখান থেকেই তৈরি হয়েছে যে জন্য আপনি।
আমার ইন্টারেস্টটা আমি একটা আমার খুব মানে খুবই হরফিক স্টোরি আপনাকে একটু শেয়ার করবো আজকে, যেটা আমি কখনো আগে করিনি। সেটা হচ্ছে গিয়ে মানে আমার ফোবিয়াটা হচ্ছিল ধরেন মেইনলি একটা মশারি মানে ফিশ থেকে, মানে সোর্ড ফিশের একটা স্টোরি থেকে। এটা আমি যখন খুব অনেক ইয়াং ছিলাম, অ্যারাউন্ড মানে আমার যখন অ্যারাউন্ড 3-4 ইয়ার্স থেকে আমি আলাদা রুমেই থাকতাম, মানে আমি শেয়ারিং করে থাকতাম না। তো এটা হয়েছে যে আমি ওই পানি অ্যান্ড ফিশের ব্যাপারে একটু সামথিং ফোবিয়া থাকার কারণে, তো দেখতাম যে ওই যেসব মাছগুলো একদিন একটা মুভিতে দেখলাম যে মানে ক্রকোডাইল খাচ্ছে মানুষকে এরকম, তো এটারই ওই মাগুর মাছের ছোট ভার্সন। তো আমি তো জাস্ট রাত্রে শুয়েছিলাম, বাট ওই পাকের ঘর থেকে দেখলাম যে ওই দুইটা মাছ কেমনে কেমনে জানে স্লাইডিং করে 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 অনেক দূর, মানে এটা ধরেন প্রায় কয়েক স্টেপস দূরে, মানে অ্যাবাউট 20 স্টেপস ডিস্টেন্সে ওখান থেকে উঠে এসে দেন সেটা মানে আপনার মশারির সাথে স্টাক হয়ে মানে ফ্যাং হয়ে মানে অনেকটা আমাকে অ্যাটাক করার পজিশনে ছিল। তো লাকিলি সকালবেলায় মানে বাসার যে মা সামহাও কেউ একজন স্পট করাতে, তো জিনিসটা মানে আমি মানে আমার চোখ খোলার পরে জাস্ট যদি আপনি ইমাজিন করেন যে চোখের সামনে এরকম দুইটা বড় মাছের ইয়ে আপনাকে জাস্ট ইয়ের সাথে করে আটকে, মানে মানে ইট ইজ মানে এই ইয়েটা আমি মানে এখনো আমার কাছে মানে বেশ মনে হয় যে ইটস হান্টিং বা এরকম কোন একটা স্টোরি কিছু হয়। তারপরে আমার যে দাদি বাড়িতে, হ্যাঁ যেটা ছিল যে ওখানেও মানে আমার একটা মানে স্টোরি শোনা যে আমার চাচাকে একবার সামথিং কে জানি কিছু পড়ি বা এরকম কে জানি ঘুম করে নিয়ে গিয়েছিল, মানে আমাদের অ্যানসেস্টোরিয়াল মানে এরকম কিছু কিছু স্টোরিজ আছে
আমাদের
গ্রামের সাইডে, যখন ধরেন যে ওই অন্য সাইডের থেকে আসছিল তো ওখান থেকেও কিছু শোনা, যে এইগুলা থেকে অ্যাকচুয়ালি সামহাও আমি জানি না সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি আমার এই স্টোরিজ গুলো নিয়ে আবার মানে মিরাকল ব্যাপার হচ্ছে গিয়ে যে আমি মানে দ্যাট ইজ দ্য ইয়ার আই ওয়াজ বর্ন 1979 তো ওই রকম মানে প্রবলি আর্লি টাইমের দিকেই হবে। তো জাপানিজ যে মহিলাটা, এটা ডিউরিং মানে মিথ্যা ভাবে এসেছিল সামুরাইয়ের টাইমে, ওদের যে পলিগমস ছিল অনেকগুলা ওয়াইফ, তো তার মধ্যে একটা ওয়াইফ বিট্রে করেছিল। বিট্রে করার কারণে সামুরাই করেছিল কি, তার সামুরাই সোর্ড দিয়ে ওনার ওই মেয়ে মহিলার কান থেকে নিয়ে এক কান থেকে আরেক কান পর্যন্ত স্লাইড করে স্লিট করে দিয়ে দিয়েছিল। তো এটা এতটাই ভয়ঙ্কর যেটা আপনি ইয়ে করে মানে প্রচলিত কাহিনী যে ইভেন প্রেগনেন্ট ওমেন আর ছোট ছোট বাচ্চারা এর ভিকটিম হয়েছে, মানে দে আর নট সেফ। যারা যারা মানে এটা মানে কম বেশি রিয়েল লাইফ বা ভিডিওটা অবজার্ভ করছে, দে হ্যাভ অলসো সিন সাম নাইটমেয়ার্স, দে হ্যাভ এক্সপিরিয়েন্স টেরিবল টেরিবল নাইটমেয়ার্স। যেমন এরকম অবস্থা গিয়েছিল যে টিচাররা ওই সময় তখন বাচ্চাদেরকে স্কুল থেকে বাসা পর্যন্ত নিজেরা এসকোর্ট করে দিতে যেত, ইভেন দো জাপানিজরা এত সাহসী, বাট ওর মানে যে প্রেজেন্সের কারণে ওইভাবে তাদেরকে এসকোর্ট করতে হয়েছিল। প্লাস পুলিশরাও তাদের অ্যাক্টিভিটিস বাড়িয়েছিল। লাস্ট ওই মহিলাকে বলে 2004 সাউথ কোরিয়ানরা ক্লেম করেছে যে দেখেছে, মানে একটা রোডে একটা রেকর্ড লেভেল স্টুডিও আছে তার পাশে, ওখানে বাচ্চাদেরকে সে চেস করছিল আপনার। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই এই আরবান যে মানে হরিফিক ফিগারটার কথা, মহিলা অ্যাভারেজ মহিলা সে মাস্ক পরে থাকে সবসময়, লাইক যে কোনো আপনার ডক্টরের যে মাস্ক থাকে, তো খোলার পরেই তার মানে রিয়েল যে মানে বিভৎস চেহারাটা বা ফেসটা বের হয়ে আসে। অলওয়েজ সে একটা সিজার, বড় সিজার রাখে, তো যে ভিকটিম তাকে ফার্স্ট থিং বলে আই এম প্রিটি অর সামথিং, যদি বলে নো তো ওকে স্ট্যাক করে করে সিজার দিয়ে ওইভাবে মারে। আর ইয়াস কমপ্লিমেন্ট বললেও নো ম্যাটার ওয়ার্ড তার মানে ভিকটিমকে একইভাবেই মানে স্লেন করে ওখানে ইয়ে করে রায়। তো সেটাই হচ্ছে গিয়ে আপনার একটা মানে স্টোরি লাইন। তো আর আরো আছে, আমি হোপফুলি আপনার সাথে
এবং আপনার এই যে রিসার্চ করার বা এই যে কোন একটা বিষয় নিয়ে জানার যে ইচ্ছা, এটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং আপনার ক্লাব, আপনার হরর ক্লাব, আপনার বন্ধুরা মিলে আপনারা বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নর্মাল বিষয় রয়েছে সেগুলো জানবেন এবং আমাদের জন্য নিয়ে আসবেন। আশা করি লিসনাররা যারা শুনছেন তাদের সবারই ভালো লেগেছে। আমরা চট করে একটু দেখে নিই আমাদের সাথে কে কে আছেন। আমাদের সাথে আছেন ফারাবি হোসেন ফাহিম, লিখেছেন ব্রো দিস ইজ ভেরি গুড ডিসিশন, ইটস অসাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন আফনান অরিফ, লিখেছেন শুরুটা অনেক নাইস হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যানাদার প্রোগ্রাম। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ যারা এইভাবে অ্যাপ্রিশিয়েট করছেন আমাদেরকে, আমাদের আজকের হরর ক্লাব ভূত এফএম হরর ক্লাবের ফার্স্ট এপিসোড, এবং সেটা প্রায় অর্ধেক পার করে দিয়েছে, অর্ধেকটা পথ পার হয়ে গেছে প্রথম এপিসোডের। আরো দেড় ঘন্টা আমরা আপনার সাথে থাকবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাথে যুক্ত হবেন রাসেল ভাই। খুব রিসেন্টলি তিনি আমাদের সাথে যুক্ত হবেন খুব অল্প সময়ের মধ্যে, এবং তিনি আমাদেরকে জানাবেন যে আগামীকাল কি কি থাকছে ভূত এফএম। একটা ছোট্ট কিছু হিন্ট হয়তো দেবেন আমাদেরকে, জানি না রাসেল ভাই কি বলবেন, তবে আপনারা আপনাদের কথাগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। রাসেল ভাইয়ের কাছ থেকে আপনারা যদি কিছু জানতে চান তার ভয়ঙ্কর অভিজ্ঞতা বা তার ভূতঙ্কর কোনো অভিজ্ঞতার কথা কিন্তু আমরা কখনো শুনিনি, আজকে আপনারা সেটা জানতে চাইতেই পারেন। আফরান অরিদ আমাদের সাথে আছেন, সাইফুল ইসলাম লিখেছেন মালয়েশিয়া থেকে এবং লিখেছেন থ্যাঙ্কস ফর মেকিং নিউ ভূত এফএম হরর ক্লাব। আপনিও খুলে ফেলুন মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে আমি যতদূর জানি মালয়েশিয়ার বেশ কিছু লেজেন্ড রয়েছে এবং বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঘটনা শোনা যায় মালয়েশিয়ায় বেশ প্রচলিত, সেই ঘটনাগুলো কিন্তু আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা ভূত এফএম হরর ক্লাব ভয়টাকে এন্টারটেইনমেন্টের জায়গায় নিয়ে আসতে চাই এবং সেই ভয়নামক এন্টারটেইনমেন্টটা আপনাকে আরো অনেকক্ষণ সময় ধরে আলোড়িত করতে থাকুক। সেই অপেক্ষায় আমরা এখন যাচ্ছি সাথে একটা বিরতিতে, একটা গান শুনে আসবো এবং গান শুনে তারপর আমরা আর একটা গল্পে চলে যাবো। আপনার কথাগুলো জানিয়ে দিন facebook.com/radiofurti এই ঠিকানায়, এছাড়া আপনার হরর ক্লাবের কথা আমাদের মেইল করে পাঠিয়ে দেন bhootfm@radiofurti.fm। শুনতে থাকুন রেডিও ফুর্তি, এই ফুর্তি
হে Hello, I'm RJ Abu and you get to listen to me on Furti Ini Clinic every Sunday, take a Thursday, 3 to 5 p.m. But obviously this is not the time for Furti Ini Clinic. But why am I here? I'm here to talk about Bhoot FM Horror Club in particular. So as you know, Bhoot ni ami to amar show Ini Clinic e onek bishoy niye kotha boli, but I wish I could talk about Bhoot, but yeah, Bhoot FM speaks a lot about it. Aramar bhut khub bhal lage, the idea of it, the concepts of it, the movies, the stories I read while I grew up. Khub beshi mane ami chai je ektu bhuter sathe dekha hok, kotha hok, ar ektu mane bhautik kahini gulo ekta expedition kori. Choto bela thekei erokom chhilam, ar oitar ekta perfect match holo jokhon I got to listen to Bhoot FM for the first time, and I was so excited. Eto bhuter kahini ami to shune oglo visualize kortam, imagine kortam, bhoy je petam na erokom na, bhoyo petam, but bhoy paoar chhe beshi mone hoto je ami jodi oi story ta hero hoye ami jodi save korte partam, ei kortam oi kortam, mane onek story. But yes, Bhooter proti bhalobasha, Bhoot FM er proti loyalty ebong bhalobasha theke I have recently joined Bhoot FM Horror Club Furti RJs, je club ekta ache, so Furti Radio Furti jara RJ, they have formed a club, je club tar naam hocche Bhoot FM Horror Club Furti RJs. So I'm a part of that club and I'm really happy, excited. Ar ami ekdin to plan korchi je ami shobaike prank korbo, bhoyo dekhabo. Ar but yes, the good news is if you want to form your own club ভূতের কাহিনী শুনতে চান, ভূতের কাহিনী বলতে চান, জানতে চান, ভূতের কাহিনী এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, দেন ফর্ম আ ক্লাব উইথ ইয়ার ফ্রেন্ডস, অ্যান্ড দেন ওই ক্লাবটা ফর্ম করে টাইটেল ইট ভূত আসাম হরর ক্লাব, আর নিজের মতো একটা টাইটেল দিয়ে ফেলেন, আর দ্য বেস্ট টাইটেল শুড বি ভূত আসাম হরর ক্লাব, তারপরে ওই টাইটেল টুটল দিয়ে রেডিও ফুটের পেজে অথবা ভূত আসাম হরর ক্লাবের পেজে একটা মেসেজ দিয়ে ফেলুন যে আমি, আমার স্টোরি আছে, আমরা ক্লাবের ছেলে পেলে নিয়ে আমরা আসতেছি এই কাহিনী শোনাতে, সো চলে আসুন। অ্যান্ড আর যে সৃষ্টি He's a scary guy, and I want to keep my distance away. I want to keep my distance if I am in Bhoot FM Horror Club Furti RJs group. But yes, RJ Sisi is a very scary person. So story gulo shunben, ebong story likhben, story janaben, share korben. And you know, best wishes to Bhoot FM Horror Club.
জাহিদুল ইসলাম জানিয়েছেন রুমে একা একা শুনছি, হালকা হালকা ভয়, ভালোই লাগছে। মহসিনা জাহান মুনা তিনি লিখেছেন ভালো এবং ভয় দুটোই লাগছে, নাইস শো, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরাও তো সেটাই চেয়েছিলাম, ফেয়ার অ্যান্ড ফান দুটোই থাকবে, আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, এবং সেই সাথে সাথে হরর গল্প হবে, আনসলভ মিস্ট্রি হবে, এবং সামনের এপিসোড গুলাতে আরো নতুন নতুন কিছু বিষয় যুক্ত হয়ে যাবে। এবং এই আওয়ারের ঠিক শেষ থেকে কিন্তু আমাদের আর একটা সেগমেন্ট আছে, আনসেন্সর্ড স্টোরি, কাজে সেটা শোনার জন্য অপেক্ষায় থাকবেন। এবং শেষমেশ ফাইনাল আওয়ারে আমাদের জন্য মূল আকর্ষণ আছে, রাসেল চলে আসবে আমাদের সাথে, রাসেল ভাই থাকবে ভূত এফএম হরর ক্লাবের আজকের এপিসোডে, এবং আরো আরো অনেক কিছুই আছে, এখনো শেষ হয়ে যায়নি। আমরা এখন চলে যাব একটা গল্পে, আর এই গল্পটা নিয়েছি যেহেতু আগে বলেছিলাম যে আমরা ফিকশনাল গল্পগুলোকে নিয়ে আসবো আমাদের ভূত এফএম হরর ক্লাবের আয়োজনে। তবে ভূত এফএম এর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু প্রত্যেক বছর বইমেলাতে একটা বই বের করা হয়, এবং সেখানে ভূত এফএম এর সেই ঘটনাগুলোর ভেতর থেকে বেস্ট ঘটনাগুলোকে গল্পের আকারে প্রকাশ করা হয়। আমরা সেই ভূত এফএম এর দ্বিতীয় যে বইটি বের হয়েছিল সেখান থেকে একটা গল্প নিয়ে এসেছি, এবং গল্পটা খুবই চমৎকার। ঘটনা হিসেবে যেমন ভয়ঙ্কর, ঠিক তেমনি সাহিত্যের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলেও গল্পটা যথেষ্ট মানসম্পন্ন। এরকম একটা গল্প এই মুহূর্তে আমরা শুনবো আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন। বাংলাদেশের বন্ধুদের কাছে যখন ওদের ছোটবেলার গল্প শুনি আমার খুব ঈর্ষা হয়। আমার মাতৃভূমির মানুষের শৈশব খুব আনন্দে কাটে, তাই না? আমি শুধু গল্পই শুনেছি, বাস্তবে আর সেটা দেখা হয়নি, কারণ আমি বাংলাদেশি হলেও আমার ছোটবেলা কেটেছি ইতালিতে। আমার শৈশব গেছে ছুটতে ছুটতে ইতালির এক শহর থেকে আরেক শহরে। আমার বাবার কাজের সূত্রে বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, তখন পুরো পরিবারকে নিয়ে তার ছুটতে হতো নতুন জায়গায়। শেষ পর্যন্ত আমরা এমন এক জায়গায় উঠলাম যেটা বাবার তখনকার অফিস থেকে বেশ কাছেই, কিন্তু সেখানে আবার আরেক বিপদ,
বাসাটা খুব সুন্দর ছিমছাম, কিন্তু সমস্যা হলো এলাকা নিয়ে। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা এলাকা, পাহাড় দিয়ে অন্যান্য বড় শহরে যাবার যে রাস্তা আছে তার মাঝে একটা ছোট্ট স্টেশনের মতো ধরা যায় এই এলাকাটাকে। আমাদের প্রতিবেশী বলতে তেমন কেউ ছিল না, এলাকার মাঝখান দিয়ে চলে গিয়েছে হাইওয়ে, যার এক পাশে এক সারি বাসা, অন্য পাশে পরিত্যক্ত একটা হোটেল, একটা পুরনো নির্মাণাধীন বাড়ি যেটার কাজ এখনো শেষ হয়নি। বাড়িটা ওই অবস্থাতেই পড়ে আছে, আর ছিল আপেল বাগান আর গির্জা। গির্জার সাথে লাগোয়া ছিল একটা গোরুস্থান। আমাদের বাড়িটা ছিল গির্জার ঠিক সামনে। যেহেতু দুদিকে পাহাড়, তাই দিনের বেলাতেও আমাদের বাড়িটা বেশ অন্ধকার হয়ে থাকত। সূর্যের আলো পাহাড়ের বিশালতা ভেদ করে ভেতরে আসার সুযোগ পেত না। বাসার একতলায় ছিল বাসার মালিকের ভাই ইউসেফের কষাইয়ের দোকান। আমাদের বাড়িটা ছিল মোটামুটি এলাকার শেষ মাথায়, তাই বাস নিতে হলে আমাদের বাসার সামনের জেব্রা ক্রসিং পার করে ও পাশের ফুটপাতে গিয়ে দাঁড়াতে হতো। যাই হোক, আমি আমাদের এলাকার কাছাকাছি যে বড় শহর ছিল সেখানে ভর্তি হয়ে গেলাম। ওখানে হাই স্কুলের শেষ বর্ষের ছাত্রী হিসেবে ভর্তি হলাম। বাস ছাড়া ওখানে যাবার আর কোনো উপায় নেই, তাই স্বভাবতই আমার প্রতিদিন বাসে করে আসা যাওয়া হতে লাগলো। ওখানে থাকতে থাকতে ওখানের সব দৃশ্য আমার চোখে সয়ে গিয়েছিল। প্রথম প্রথম পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত হোটেল, এগুলো দেখলে গা ছমছম করত, কিন্তু একসময় এগুলোকে একদম পাত্তা দেওয়া বন্ধ করে দিলাম। কখনো অস্বাভাবিক কিছু চোখেও পড়েনি। এভাবে আস্তে আস্তে আমার স্কুল জীবন শেষ হয়ে গেল। ভর্তি হলাম কলেজে। যে সময়ের কথা, তখন আমার গরমের ছুটি চলছে, বাসায় বসেই কাটে অলস সময়। বই পড়ি, নালে টিভি দেখি। এর মধ্যে এমনই একদিন বাসায় বসেছিলাম, তখন হঠাৎ একটা বিকট শব্দ আমার কানে এলো। আমি সাথে সাথে ছুটে জানলায় গিয়ে দাঁড়ালাম। শব্দটা বাইরে থেকে এসেছে। জানলা দিয়ে মাথা বাড়িয়ে দেখি যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। ইউসেফের যে দোকান, তার পাশে একটা বড় বিলবোর্ড ছিল, সেটা লাগানো ছিল রাস্তার পাশে একটা পাথরের দেয়ালে। একটা গাড়ি এসে ওখানে ভয়াবহ ধাক্কা লাগিয়ে দিয়েছে। গাড়ির ব্রেক বোধহয় ফেল হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স সব চলে এলো। ওরা দ্রুত কাজে লেগে গেল। গাড়ির দরজা কেটে ওরা ভেতরে যারা ছিল তাদের বের করে আনলো। ওদের দেখার সাথে সাথে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। গাড়িতে ছিল একজন মহিলা, তার কোলে ছিল একটা বাচ্চা। অ্যাক্সিডেন্টটা এতই মারাত্মক হয়েছে যে বাচ্চাটা সাথে সাথে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। মহিলার অবস্থাও গুরুতর, তাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মহিলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু শিশু হারানোর বেদনা সে কখনো ভোলেনি। মহিলা প্রতিদিন খুব ভোরে সূর্য ওঠার আগে ওই দেয়ালের সামনে ফুল রেখে যেত, কয়েকটা মোমবাতি জ্বালিয়ে যেত। আমার গরমের ছুটি তখন শেষ, আবার কলেজে যাতায়াত শুরু করেছি। আমার ক্লাসের কারণে উঠতে হতো খুব সকালে, ফিরতে হতো সন্ধ্যার শেষ দিকে। প্রতিদিন সকালে উঠে দেখতাম বাসার সামনে মোমবাতি জ্বলছে। ওই নিশ্চুপ গা ছমছমের সময়ে মোমবাতিগুলো দেখতে কেমন যেন অপার্থিত লাগত, ভৌতিক মনে হতো। পাশাপাশি আমার খুব খারাপও লাগতো ওই বাচ্চাটার জন্য। বেচারা বাচ্চাটা জীবন কি সেটা বোঝার আগেই চলে গেল। ও কি আছে এখনো এখানে? আমাকে কি দেখতে পাচ্ছে? কিছুদিন পর শীত চলে এলো। ওখানকার শীত সিরিয়াস ব্যাপার। দুপুর শেষ হতে হতেই যেন ছপ করে রাত নেমে আসে। সন্ধ্যাটার চেহারা দেখবার সুযোগ পায় না, আর আকাশে গম্ভীর মেঘের কারণে রাতগুলো এত নিকোষ কালো। রাস্তায় ল্যাম্পপোস্ট ছিল ঠিকই, কিন্তু এগুলোর কয়েকটা আবার ছিল নষ্ট। বিশেষ করে আপেল বাগানের সামনে যে বাতিটা, সেটা কিছুতেই চলত না। আমাদের বাড়িটা বোধহয় খুব অপয় একটা জায়গা ছিল, কারণ কিছুদিনের মধ্যে আরেকটা অ্যাক্সিডেন্ট হলো। এটাও একদম আমাদের বাসার সামনে। যে জেব্রা ক্রসিংটা আছে সেটা দিয়ে রাস্তা পার করতে গিয়ে এক বৃদ্ধা গাড়ির ধাক্কা লেগে মারা গেলেন। কলেজে ফার্স্ট ইয়ার শেষ করে আমি তখন সেকেন্ড ইয়ারে পা দিয়েছি, আর ঠিক এই সময়টায় আমার সাথে ঘটতে শুরু করলো সব ব্যাঘাতিক ঘটনা। একদিন কলেজ শেষ করে হেঁটে আসছি, শীত বলে সবকিছু অন্ধকার। আপেল বাগানের সেই নষ্ট লাইটটা পার করে যাচ্ছি, কিন্তু গির্জার আলো দেখতে পাচ্ছি। আমি সে আলোর দিকেই আস্তে আস্তে আগাচ্ছিলাম। আর একটু সামনে গেলেই বাসা। তখনই আমার মনে হলো আমার ঘাড়ে কেউ স্পর্শ করেছে। আমি সাথে সাথে সাই করে ঘুরে দাঁড়ালাম। না, কিছু নেই। কিন্তু আমি স্পষ্ট টের পেয়েছি খুব ঠান্ডা কিছু আমার ঘাড়ের চামড়া স্পর্শ করেছে। সেটা কিভাবে সম্ভব? আমি তো ভারী উইন্টার জ্যাকেট পরে আছি, এটা ভেদ করে কারো আমার ঘাড় ছুঁতে পারার কথা নয়। একটা অদ্ভুত আতঙ্ক আমার পেয়ে বসল। গত আড়াই বছরে একবারও আমার এরকম লাগেনি। অন্ধকারে পাহাড়ের ছায়া দেখে মনে হচ্ছিল ওগুলো দুটো দানবের শরীর। মনে হচ্ছিল আমি অচেনা কোনো এক জগতে চলে এসেছি, অপরিচিত এক পরিবেশে। আমি দ্রুত পা চালিয়ে বাসা চলে গেলাম। এসে আম্মুকে খুলে বললাম সবকিছু। আম্মু কিন্তু ব্যাপারটা শুনে মোটে উড়িয়ে দিলেন না, বরং বলল যে এখন থেকে সন্ধ্যায় আমি যখন ফিরে আসবো তখন মা আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে। এ ব্যবস্থাতেই তারপর থেকে চলতে লাগলাম আমরা। ভয়টা আমি ভুলেই যাচ্ছিলাম, কিন্তু তারপর রাতে শুরু হলো ঝামেলা। আর ঘুমের খুব সমস্যা হতে শুরু করলো। প্রতি রাতে তিনটা চারটার দিকে ঘুম ভেঙে যেত আমার। সাথে সাথে মনে হতো কেউ আমার কানের পাশে খুব আস্তে করে ফু দিচ্ছে। আমি লাফিয়ে বিছানায় উঠে বসতাম। প্রতিবারই আমার একটা অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো আমি আর আমার ছোট বোন বাদেও ঘরে কেউ একজন আছে। ঘেমে নির্জেতাম আমি। মুখের খাঁচার ভেতর হৃৎপিণ্ড থরাস থরাস করতে থাকত। কয়েক রাতে আমি এমনও ভয় পেয়েছি যে আম্মুকে ঘুম থেকে ডেকে তুলে বলছি সুরা করে আমার মাথায় ফুঁ দিয়ে দিতে। এভাবেই কেটে গেল প্রায় দেড় বছর। এর মধ্যে আমার এক বন্ধু আমাকে ভূতাসমের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি নিয়মিত ভূতাসম শুনতে শুরু করলাম। অন্যদের ঘটনাগুলো শুনে কেমন যেন একটা আশ্বস্ত বোধ করতাম। মনে হতো যাক এসব ব্যাখ্যার অতীত ব্যাপার স্যাপার, শুধু আমার সাথেই ঘটে না। থার্ড ইয়ার শেষ করে কলেজ ছেড়ে দিলাম। সপরিবারে ঘুরতে গেলাম বাংলাদেশ। প্ল্যান হচ্ছে এখানে তিন মাস থাকার। আমরা দেশে নামার পর থেকেই মা একজন ভালো কবিরাজ খুঁজতে শুরু করলো। শেষ পর্যন্ত এক কবিরাজের কাছ থেকে মা একটা তাবিজ নিয়ে এলো। আমাকে বলল এ তাবিজটা সবসময় পরে থাকবে। আমি মায়ের কথা মেনে নিলাম। সেই থেকে তাবিজটা হলো আমার সার্বক্ষণিক সঙ্গী। তাবিজ পরা যখন থেকে শুরু করলাম তারপর থেকে হঠাৎ করেই যেন আমার উপর সব উপদ্রব বন্ধ হয়ে গেল। দুই মাস টানা আমি খুব শান্তিতে কাটালাম। আমার ঘুমেও কেউ বিঘ্ন ঘটাত না, কানের পাশে কেউ ফুঁ দিত না, তাদের ঘরে অন্য কারো অস্তিত্ব অনুভব করতে পারতাম না। কিন্তু ফিরে আসার দু সপ্তাহ আগে হঠাৎ একটা ঘটনা ঘটল। দেশে আমি যে রুমে ঘুমাতাম সেখানে আমার সাথে আমার ছোট বোন আর নানু দুজনই থাকত। ওরা থাকাতে আমার রাতে ভয়টা তেমন একটা লাগতো না। ঘুমানোর আগে গল্পও হতো বেশ। সেরাতেও গল্প টল্প করে ক্লান্ত হয়ে তারপর তিনজন ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আচমকা আমার ঘুম ভেঙে গেল। তখন ঠিক কটা বাজে সেটা বুঝতে পারছিলাম না। এখন তো আর আগের মতো অতটা ভয় লাগে না, তাই বিছানা থেকে উঠে অন্ধকারের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ঘুম একদম উড়ে গিয়েছিল আমার চোখ থেকে, একটু যেন অস্থির লাগছিল। ঠিক করলাম যে বাথরুমে গিয়ে মুখে একটু পানি দেবো। এগুলাম সেদিকে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর পানি দিয়ে ভালো করে মুখ ধুলাম। তারপর যেই বের হতে যাব দেখলাম দরজা আর খুলছে না। ভয়ে যেন আমার আত্ম উড়ে গেল। বাথরুমের দরজার হাতলটা ধরে বেশ কয়েকবার মোচড় দিলাম, ছাকালাম, কিন্তু কিছুই হলো না। হঠাৎ আমার দুই পা আটকে গেল। যতই চেষ্টা করি কিছুতে পা নাড়াতে পারছিলাম না। যেন অসম্ভব শক্তিশালী কেউ আমার পা দুটো জড়িয়ে ধরে রেখেছে। আতঙ্কে মনে হলো আমি পাগল হয়ে যাব। বারবার আমি নানুকে ডাকতে শুরু করলাম, কিন্তু নানু কোনো সাড়া দিল না। এটাও অসম্ভব ব্যাপার, কারণ নানু বাথরুমের দরজার একটু বাইরেই শুয়ে আছে, কয়েক ফিট হবে না। আমার গলা কেন ওনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? মনের সমস্ত শক্তি প্রয়োগ করে পা দুটোকে নাড়াতে পারলাম। সাথে সাথে বাথরুমের দরজার হাতলটাও স্বাভাবিক হয়ে এলো। আমি এক টানে দরজা খুলে বেরিয়ে এলাম। বের হবার সাথে সাথে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। ঘর জুড়ে ফুলের গন্ধ। গন্ধটা খুব মিষ্টি, যেন জানলার ওপাশে শত শত ফুলের বাগান। কিন্তু এই গন্ধ আসছে কোত্থেকে? আমি যখন বাথরুমে গেলাম তার আগেও কোনো গন্ধ ছিল না। মশা তাড়াবার জন্য আমরা ঘুমানোর আগে কয়েল জ্বালিয়েছিলাম, সে কয়েলের গন্ধ বাদে অন্য কোনো গন্ধ তখন ছিল না। আমি টলমল পায়ে নানুর বিছানার কাছে গিয়ে তাকে ডাকলাম আবার, কিন্তু নানু এখনো সাড়া দিলেন না। নিরুপায় হয়ে আমি বেরিয়ে এলাম ঘর থেকে। আম্মুদের শোবার ঘরের দিকে এগোলাম। আম্মুর বিছানার পাশ পর্যন্ত যেতে আমার খুব কষ্ট হলো। মনে হচ্ছিল আমার পায়ের সাথে কেউ পাথর বেঁধে দিয়েছে। প্রতিটা পদক্ষেপে আমার প্রায় নিঃশ্বাস ফুলিয়ে যাচ্ছিল, কিন্তু আমি হাল ছাড়লাম না। আম্মুর বিছানা পর্যন্ত গিয়ে আমি আম্মুকে ডাকলাম। একবার ডাকার সাথে সাথে আম্মু থরমর করে উঠে বসল। আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, আম্মুর বিছানায় বসে পড়লাম আমি। তারপর অন্ধকার, শুধুই অন্ধকার। সকালে জ্ঞান ফিরে এলো কুরআন তেলাওয়াতের সুরে, চেতনা ফিরে এলো তখন শরীর নাড়াতে পারছিলাম না, নিজেকে খুব ভারী অবশ লাগছিল। চোখ ফিরিয়ে ঘরের চারপাশে দেখার চেষ্টা করলাম, দেখি যে আম্মু আর নানু দুজনই ফুঁপিয়ে কাঁদছে। আমাকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তাররা কিছুই ধরতে পারলো না আমার কি হয়েছে। এর মধ্যে আমি আম্মু আর নানুর কাছে শুনলাম সেদিন আমার কি হয়েছিল। আমি নাকি সেরাতে চেঁচিয়ে গালিগালাজ করছিলাম, মা আর নানুর কোনো কথা শুনছিলাম না। ওদের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি গালিগালাজ করি না, মা আর নানুর সামনে তো করার প্রশ্নই আসে না। তাহলে সেদিন রাতে আমার হয়েছিল কি? এগুলো কিছুই আমার মনে নেই কেন। আমরা তারপর আর 20 দিন দেশে ছিলাম না, ফিরে আসি ইতালিতে। এখানে 9 মাস থাকার পর আবার দেশে ফিরতে হলো। আমার বিয়ের কথাবার্তা চলছিল, ঠিক হয়েছিল যে এবার ফিরে গেলে আমার আর্থ হবে। সেসব আনুষ্ঠানিকতা শেষ হলে আমরা আবার ইতালিতে ফিরে এলাম। আমার স্বামী আমার সাথে আসতে পারেনি তখন, কারণ ওর কাগজপত্র প্রস্তুত করতে একটু সময় লাগত। ততদিনে আমাদের ইতালির বাড়িটার পাশে আর একটা বাস স্টপ করা হয়েছে। গির্জার পাশে যে কবরস্থানটার কথা বলেছিলাম মনে আছে? সেটার পাশে। বেশি দিন আগের কথা নয়, এই তো 2012 সাল। আরো নির্দিষ্ট করে বলতে গেলে 2012 সালের 23 নভেম্বর। সেদিন আমি বড় শহর থেকে বাস নিয়ে এসে এই নতুন বাস স্টপটায় নামলাম। আমার অভ্যেস মতো নামার পর চেক করছিলাম যে টিকিট ব্যাগ সব নিয়ে নিয়েছি কিনা, ব্যাস শুধু এটুকুই মনে আছে আমার। তারপর যখন চোখ খুললাম আশেপাশে চেয়ে দেখি হাসপাতালের ইমার্জেন্সি রুম, বাবা মা আমার অদূরে বসে হাপুস নয়নে কাঁদছে। ডাক্তার আমাকে চোখ খুলতে দেখে চমকে এগিয়ে এলো। কয়েকটা ছোটখাটো পরীক্ষা করার পর সে আমাকে জানালো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু কিভাবে হলো সে অ্যাক্সিডেন্ট? আমি নিশ্চিত যে আমি বাস স্টপে ছিলাম, মানে ফুটপাথে ছিলাম, রাস্তা তো পার করছিলাম না, রাস্তার দিকে আমি যাইনি। আমি বিহ্বল হয়ে উঠলাম, কিছু যে বুঝতে পারছিলাম না এই দুর্ঘটনার শিকার আমি কিভাবে হলাম। ইউসুফ আমাকে নিজের দোকান থেকে দেখেছিল, ওই দ্রুত পুলিশে ফোন দেয়। তারপর পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে আমাকে নিতে। কপাল ভালো যে আমার বড় কোনো ইঞ্জুরি হয়নি, কিন্তু মাথায় আমি একটা পাঁচে আঘাত পেয়েছি, ঠিক ওই বাচ্চাটার মতো যে মারা গিয়েছিল আমাদের বাসার সামনে। আমরা তার পরপরই বাসা বদলে নতুন একটা বাসায় চলে আসি। এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি, মাথাটা টনটন করে ওঠে মাঝে মাঝে।
Hello, this is Sarah, and you listen to me on your on-air hangout session, La La La, from Sundays to Thursdays, and definitely Love Buzz and many other shows. But right now, I'm here to talk about this amazing club that has been formed. So basically, Sarah gave an introduction to me, choto khato, and she told me that our horror movies are my favorite, horror book, horror and thriller related, jekono kichu amar onek beshi favorite. So that's another reason that I have been a devoted fan to Bhoot FM on Radio Fusi. And I'm really happy to announce that Bhoot FM has formed a club which is called Bhoot FM Horror Club, Fusi RJs, and I am a proud member of that club. So I'll get to share a lot of horror stories, and also amar aposher kotha share korte parbo je how I could never meet a ghost in my life, but I so wanted to and I still want to. So there are some interesting stories kintu amader ache regarding ghosts and spirits and everything. Shobkichu to amra share kortam etodin individually on Bhoot FM, but right now, from now on, what you get to do is you get to share your stories in a club. So what you can do is you can collect all your good stories and form a club with your friends, your family, that the people can be anyone you want to share the stories with and about. And যেটা করতে পারেন যে ওই ক্লাবটার একটা নাম দিয়ে তারপর আপনার স্টোরি ওখানে শেয়ার করতে পারেন। ইউ ক্যান সেন্ড দোজ স্টোরিজ টু Bhoot FM Horror Club অ্যাজ ওয়েল। So don't miss out on this, and I can't really wait to share my stories. So stay tuned to Radio Furti for more, and do Furti.
Uncensored story of the week.
Hello Rasul Bhaiya. Assalamu alaikum. Hi listeners. কেমন আছেন রাসেল ভাই? আপনি নিশ্চয়ই আপনি ভালো আছেন ভাইয়া। আমি রাজশাহী থেকে বলছি। আমি আপনাদেরকে একটা ভয়ানক গল্প বলতে চাই, যেটা আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে ঘটে গেছে। উনি হচ্ছেন আমার আম্মুর খালাতো বোন সম্পর্কে উনি আমার খালা মনে হচ্ছেন। তো ঘটনা তো শুরু 1995-এ। খালা মনে তখন অনেক ছোট, ওনার বয়স এখন 78 years। তো ওনাদের বাসার আছে শহর থেকে একটু ভেতরে, মানে ওটা উপজেলার মধ্যে পড়ে। তো খালামণিকে খালামণির বড় আব্বু পানের বরজে বেড়াতে নিয়ে গেছিলেন। তো পানের বরজের মধ্যে ঘুরতে গিয়ে খালামণি সাদা কাপড় পরা তিনটা বস্তু দেখতে পান, এবং একটা ছোট ছিল আর দুইটা বড়। তো উনি ছোট ছিলেন তাই দেখা মাত্র উনি সেন্সলেস হয়ে যান। তো ওনাকে সেখান থেকে ওনার বড় আব্বু বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর আমার খালামণির মা, মানে আমার নানুমণি, মোল্লেনকে ডেকে নিয়ে এসে ফু দিয়ে নেন। তো ফু দেওয়ার পরে উনি স্বাভাবিক হয়ে যান, কারণ ওনাকে দেখতে আগে একদম মনে হচ্ছিল যেন উনি মেন্টাল হয়ে গেছেন, ঠিক সেরকম লাগছিল। তো পুজোর পরে উনি স্বাভাবিক হয়ে যান। তারপর আর এই ঘটনার কোনো বরন্ত হয়নি, ঘটনাটা স্টপ হয়ে যায়। বাট বেশ কয়েক বছর পর, 7-8 বছর পর ঘটনাটার পুনরাবৃত্তি ঘটে। ওখান থেকেই ঘটনাটা শুরু হয়। আসলে আমাদের বাসায় গরু জবাই করা হয়, তো খালামণিদের বাসায় মাংস দেওয়া হয়। তো নানুমণি মাংসটা রান্না করে রেখে বাথরুমে যান গোসল করতে। এখন প্রায় 1.5 কেজি মাংস খালামণি একাই এক জায়গায় বসে খেয়ে নেন। তো নানুমণি বাথরুম থেকে এসে দেখে যে কড়াই এক টুকরাও মাংস নেই। তো নানুমণি স্তব্ধ হয়ে গেলেন এটা দেখে, এবং উনি খোঁজ করেন যে মাংসগুলো কোথায় গেল। তারপর উনি বুঝতে পারলেন যে মাংসগুলো খালামণি খেয়ে নিয়েছে। আর এদিকে খালামণি মাংসটা খেয়ে ওনার রুমে প্রবেশ করেন, এবং রুমের রুম ভেতর থেকে লক করে দিয়ে উনি সেন্সলেস হয়ে যান। এবং উনি ওনার শরীরে এক প্রকার একটা জিন ভর করে। তো এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। বাসার সবাই যখন আসে তখন দরজা বাইরে থেকে ভেঙে ভেতরে প্রবেশ করে, এবং খালামণিকে ওই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর নানুমণিদের বাসার পাশে একজন মহিলা থাকেন, উনি হচ্ছেন জিন কালামের কাজ করে থাকেন। উনি অনেক দোয়া কালাম জানেন, তো সবাইকে দোয়া পড়ে দেন, এই টাইপের কাজ করে থাকেন। তো ওই মহিলাকে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে আসার পর উনি খালামণিকে পানি পাওয়া দেন এবং ফু দিয়ে তাবিজ দিয়ে দেন। তো পানি পাওয়াটা উনি খালামণিকে খেতে বলেন, আর গোসলের সময় গোসলের পানির সঙ্গে মিশিয়ে গোসল করতে বলেন। তো কিছুদিন এরকম করার পর খালামণি সুস্থ হয়ে যান। তারপর খালামণির আর ওই ইয়াটা হয় না, প্রবলেমটা হয় না। তো সুস্থ হওয়ার পরে উনি পানিটা ব্যবহার করা ছেড়ে দেন। তারপর আস্তে আস্তে জিনটা সম্পূর্ণ খালামণির শরীরে ভর করা শুরু করে। এই জিনটা হচ্ছে সেই জিন, ওই যে মানে বড় জনের ছোট একটা বাচ্চার মতো একজনকে দেখেছিলেন, সেই জিনটা। আসলে খালা মনিরা একটু আর্থিকভাবে টাকা পয়সা ভালো অবস্থা ছিল, সেজন্য ওই জিনটাকে খালা মনির শরীরে তুলে দেওয়া হয়েছিল যেন জিনটা খেতে পাই, খাবার পাই। জিনটা ছিল খুব দরিদ্র, তার বাবা মা কেউ ছিল না, সেই জন্য খালা মনির শরীরে ওই জিনের রিলেটিভরা তুলে দিয়েছিল। তো জিনটা খালা মনির শরীরে তখনই আসতো যখন খালা মনি খেতে বসতো, মানে খাওয়ার সময় যখন বসতো তখন জিনটা শরীরে আসতো। তো খালামণি একাই তিন থেকে চারজনের খাবার খেয়ে নিতেন। নানামণি আস্তে আস্তে বিরক্ত হয়ে গেলেন এগুলো দেখে। তো মামুনি কবিরাজ বিভিন্ন ধরনের কবিরাজ দেখাতেই থাকলেন, তো কোনো কিছুতেই কিছু হয় না। তবে জিনটার একটা গুণ ছিল যে কারো কোনো ক্ষতি করতো না, শরীরে আসতো, সবার সঙ্গে ভালোভাবে কথা বলতো, আবার চলে যেত। তো একদিন এক কবিরাজকে নানুমনে পাই এবং সেই কবিরাজটা অনেক বড় কবিরাজ ছিলেন, আমি ওনার নাম বলছি না। তো কবিরাজটা সেই জিনটাকে বোতলে ভরে পুকুরে ফেলে দেন। এটা ফেলে দেওয়ার একটা কারণ ছিল, আমি বলতে ভুলে গেছি ভাইয়া। আসলে খালামণি এসএসসি পরীক্ষা দিলেন সেই সময়, কিন্তু খালামণিকে ওই জিনটা পড়াশোনা করতে দেয় না, সেজন্য খালামণি দুবার পরীক্ষায় ফেল করে। সো থার্ড টাইম যদি ফেল করে তাহলে তো খালামণি আর সামনে পড়াশোনা করতে পারবে না, সেই জন্য ওই কবিরাজকে দিয়ে জিনটাকে বোতলে করে ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। খালামণি কোনো রকমের পরীক্ষাটা দিয়েছেন, তারপর থেকেই সম্পূর্ণ সমস্যা শুরু হয় খালামণির। ওই জিনের যত রিলেটিভ ছিল, সে জিনটার দাদু, চাচা, চাচি, ফুপা, ফুপি যত ছিল, এক এক সময় এক একজন এসে খালামণির শরীরে ভর করতেন। খালামণির শরীরে যখন ওই জিনটার দাদু এসে ভর করতেন, তখন সম্পূর্ণ চুল পেকে যেত, মুখগুলো বয়স্ক লোকের মতো দেখাতো, চোখের ভ্রূ, হাতের লোম সব কিছু বেশ সাদা হয়ে যেত এবং বয়স্ক মানুষের মতো দেখাতো। এইভাবে এসে শরীরে এসে সবাইকে ভয় দেখাতেন। আবার যখন ওনার চাচা এসে ভয় করতেন, তখন মাঝারি বয়সের লোকদের মতো চেহারা হয়ে যেত। আবার যখন ওনার চাচি এসে ভয় করতেন বা ওই দিনটার কোনো ছোট ভাই বা ছোট বোন এসে ভয় করতেন, তখন ছোটদের মতো আচরণ করতেন। এরকম অনেক সমস্যা দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি আমরাও এইগুলো দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম। তারপর আবার ওই কবিরাজকে ডেকে এনে সেই বোতলটা পুকুর থেকে তুলে এনে সেই জিনকে ছেড়ে দেওয়া হয়। তারপর ভাইয়া আমার মামার, মানে আমার নিজের মামার বিয়ে 2009-এ, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আমার সে বিয়ে বাড়িতে নানুর বসায়, তো খালামণিরা এসছেন। তো বলে রাখি আমার নানু ভাইয়ের, নানু ভাই হচ্ছেন একজন কবিরাজ, কিছুটা কবিরাজ টাইপের মানুষ। নানু ভাইয়ের কাছে দুইটা গিন থাকে, তো গিন দুইটা খুব ভালো। ওনার হচ্ছেন বাস্তু গিন, মানে পরিবারকে রক্ষা করার জন্য ওনারা থাকেন। পরিবারে কোনো চোর ডাকাত বা কোনো বাইরের কোনো জিন প্রবেশ করতে পারে না, এগুলো থেকে ওই জিন দুটো রক্ষা করে থাকেন। তখন নানু ভাই অনেক দোয়া কালামও জানেন। তো খালামণি যখন আসেন, তখন খালামণি ভেতরে প্রবেশ করতে পারছেন না, উনি বাইরে ঘোরাফেরা করছেন বা ভেতরে গেট থেকে আবার ঘুরে চলে আসছেন, ব্যাক করছেন, গেটের ভেতরে পা দিতে পারছেন না। তো সবাই এসে যখন নানু ভাইকে এই কথাটা বললেন, তখন নানু ভাই বাইরে গেলেন, যে উনি খালামণির জিনের সঙ্গে কথা বললেন, বললেন যে আমাদের বাসায় একটা বিয়ে আছে, তো তুমি কিছুদিনের জন্য বাইরে থাকো এই শরীর থেকে, তা না হলে আমার ভাস্তিটাকে ভেতরে আমাদের বাসার জিনটা প্রবেশ করতে দিও না। তো এই কথা শুনে জিনটা যেহেতু ভালো ছিল, সেহেতু শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এবং খালামণিকে ভেতরে প্রবেশ করতে দেয়। তো খালামণি ভেতরে আসেন। এখন ম্যাক্সিমাম 7 দিনের মতো বিয়ে চলে, বিয়ের অনুষ্ঠানাদি। তো সেই দিন বৌভাতের দিন যখন আমরা বাসা থেকে বাইরে যাই বৌভাতের জন্য, তো বাইরে বের হওয়ার সময় আমি ছিলাম খালামনের সঙ্গে, আমি খালামনি, খালামনির ছোট ভাই। তো খালামনির শরীরে প্রবেশ জিনটা তখনই প্রবেশ করে যখনই খালামনি গেট থেকে বাইরে বেরিয়ে যায়। তো বের হওয়ার সঙ্গে সঙ্গে খালামনি মাথায় ঘোমটা দিয়ে দেন এবং আমিও বলছি যে খালামনি আপনি কেন এইভাবে ঘোমটা দিচ্ছেন, আপনি দেখবো কেন এইভাবে ঘোমটা দেন না। কিন্তু আমি বুঝতে পারি না ডাক্তার ভাইয়া যে খালামনির শরীরে জিন ভর করেছেন। তো আমরা খেতে বসলাম, আসলে যখন জিনটা ভর করে খালামনির শরীরে তখনই খালামনি মাথায় ঘোমটা দেয়। তো আমরা যখন খেতে বসছি তখন উনি ভাত পোলাটা না খেয়ে, অন্য কিছু না খেয়ে উনি শুধু মাংস খেয়ে ফেলেছেন। উনি গরু মাংস বিশেষ করে খাচ্ছেন, খাসিটা খাচ্ছেন না। তো ভাবার অনেক পরিমাণ গরু মাংস খেয়ে ফেলেছেন। তো আমিও খাচ্ছি, বাট অন্য চোখের মুখে দেখে মনে হচ্ছে যেন এটা খালামনি খাচ্ছে না, এটা অন্য কেউ খাচ্ছে। মনে হচ্ছে যেন কতদিন ওনাকে খেতে দেওয়া হয়নি, ঠিক এমনভাবে খাচ্ছে। তো আমি বলছি এইভাবে কেন খাচ্ছেন, এইভাবে তো খেতে হয় না, ভালোভাবে খেতে হয়। যেহেতু আমি অনেক ছোট, আমি তো জিনিসটা বুঝতে পারি নাই। তো আমাকে পাশ থেকে একদম চুপ করতে বললো। তো আমি বলছি কেন চুপ করবো, খালামনি এইভাবে কেন খাচ্ছে, এইভাবে খাওয়া ঠিক না, খালামনি ভালোভাবে খেতে হয়। তো আমার আম্মু এই দেখতে পেয়েছে জিনিসটা, তো দেখতে পেয়ে আমাকে ওখান থেকে সরিয়ে এনেছে। কিন্তু সরিয়ানোর আগে খালা, আমি যখন ওই কথা বললাম যে খালামনি আপনি এইভাবে কেন খাচ্ছেন, তখন আমার দিকে পাকা চোখে তাকিয়েছে। চোখটা দেখে মনে হলো যেন আগুন জল জল করছে, আর উনি প্রচণ্ড খেতে আছেন। উনি যদি পারতেন তো তখনই মাংস খাওয়া রেখে উনি আমাকে গিলে খেতেন। এই দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তখন ওটা দেখে আমার আম্মু আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলেন। নিয়ে এসে তখন আমাকে কথা খুলে বললেন যে না, এটা আসলে তোমার খালামনি খাচ্ছে না, এটা তোমার খালামনির শরীরে ওনার জিন প্রবেশ করেছে, সেই জিনে খাচ্ছে। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তারপর থেকে আমি আর খালামনির কাছে ফুল যেতাম না, খুব কম যেতাম। তো খালামনির শরীরে এখনো জিনটা আছে, খালামনির বিয়ে হয়েছে বাট খালামনির বেবি হয়নি। জিনটা বলেছে যে বেবি আসতে দিবে না, কারণ বেবি আসলে খালামনি জিনকে তার শরীরে প্রবেশ করতে দিবে না, বা কোনো ধরনের বাধা সৃষ্টি করবে। সেজন্য আসল ভাইয়া এখনো খালামনির প্রবলেম ফেস করে। ওনার বিয়ে হয়ে 5 বছর হয়ে গেছে, কিন্তু তারপরে ওনার বেবি হয়নি। এই ছিল আসল ভাইয়া আমার গল্প। আশা করি নিশ্চয়ই সবার ভালো লেগেছে। আসল ভাইয়া আমি আরো গল্প পাঠাবো আস্তে আস্তে।
It's here with more fun and fear.
With more fun and fear, Ham. ফান হচ্ছে এবং সেই সাথে ফেয়ারও থাকছে, সব মিলিয়ে এই ভূত এফএম হরর ক্লাব। আমরা শুনলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। ভূত এফএমে যে ঘটনাগুলো আসে বা যে ঘটনাগুলো আপনাদের জানানো হয়, শোনানো হয়, সেগুলো অনেক ফিল্টারিং এর পর, তারপর হচ্ছে অনেক বাছাইয়ের পর সেই গল্পগুলো আসে। আর ভূত এফএম হরর ক্লাবে যে গল্পগুলো বা যে ঘটনাগুলো ভূত এফএমে প্রচারিত হয় না বা যেগুলো বাদ পড়ে যায়, সেগুলো থেকে আমরা গল্প নিয়ে আসব এবং সেটা আমাদের এই আনসেন্সর্ড স্টোরিতে আপনারা শুনতে পারবেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে জানিয়েছেন মাইনুল বিশ্বাস, লিখেছেন যে ক্লাব বানিয়ে তোমাদের জানাবো কিভাবে। নিয়মটা খুবই সহজ, আপনি মেইল পাঠাবেন আমাদেরকে bhutfm@radiofuti.fm, এই ঠিকানায় মেইল পাঠাবেন এবং সাবজেক্টে লিখে দিবেন হরর ক্লাব, HORRORCLUB। হরর ক্লাব আমাদের সাথে আছেন তনুশ্রী নন্দী, দীপা লিখেছেন ও মাই গড এগুলো কি সত্যি, গা ছমছম করছে, জানলার দিকে তাকাতে পারছি না। সত্যি মিথ্যার ব্যাপার না, যেহেতু হরর ক্লাবের যে পুরো 3 ঘন্টার অনুষ্ঠানে আমরা ফিকশনাল গল্প নিয়ে আসছি এবং বিভিন্ন মিথ থেকে শুরু করে যে ধরনের ঘটনাগুলো প্রচলিত আছে সেই বিষয়গুলো চলে আসবে। এবং এই ঘটনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সেই ভয় নামক এন্টারটেইনমেন্টটাকে এনজয় করা। সত্য মিথ্যার প্রশ্নে আমরা সেখানে যাবই না একদম,
আমাদের সাথে আছেন কাজী নজরুল ইসলাম, লিখেছেন নোয়াখালীতে হরর ক্লাব আছে, প্লিজ জানাবেন, জানিয়ে দিলাম। সালমান বিন মোহাম্মদ আছেন, লিখেছেন সালমান শুনছি সিলেট থেকে, খুব ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ, এবং আপনাদের মতো যে সকল ভক্তরা চেয়েছিলেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই কিন্তু এই ভূত এফএম হরপাত। একজন লিখেছেন রাজকুমার রাকিব, তিনি লিখেছেন শুক্রবার বন্ধ করে দেয়া হয়েছে নাকি? একদমই না, সপ্তাহের সাতটা দিন, একটা দিন বন্ধ করে দেওয়ার তো কোনো প্রশ্নই আছে না। তবে আপনি বোধহয় জানতে চেয়েছেন ভূত এফএম এর কথা, ভূত এফএম অবশ্যই কেন বন্ধ হবে, এত এত ভক্ত, এত এত শ্রোতা, আপনারা না, আপনারাই তো এর মূল শক্তি, ঠিক আছে? ভূত এফএম, ভূত এফএম এর নিয়মে প্রতিদিন শুক্রবার, প্রতি শুক্রবার রাত 11:59 আসে রাসেল, চলে আসবে আপনাদের কাছে, এবং তার সাথে ভূত এফএম হরর ক্লাব বৃহস্পতিবার রাত 11:00 থেকে রাত 2:00 পর্যন্ত। প্রিন্স শুভ জানতে চেয়েছেন রাসেল ভাইয়ের অপেক্ষায় আছি, আমরা অপেক্ষায় আছি, তবে কথা দিচ্ছি অপেক্ষাটা আর খুব বেশি লম্বা হবে না, আর কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। খাদেজা বৃষ্টি, তিনি লিখেছেন যে ভাইয়া আপনি ভয় পাচ্ছেন নাকি? হরর গল্প শুনলে আমার আসলে একটু ভয় লাগে, আমার এমনি তো নার্ভ একটু দুর্বল, তবে যখন খুব বেশি ভয় লাগে তখন আমি শোনাটা বন্ধ করে দিই, মানে শুনি না আর কি। অবহেলিত সজন আছেন আমাদের সাথে, লিখেছেন হাই রাজশাহী থেকে শুনছি, শোটা জোশ হবে, অনেক ভয়ের ঘটনা শেয়ার করবেন ভাইয়া। অবহেলিত স্বজন, আশা করি আপনি আর অবহেলিত থাকবেন না, এটা আমার প্রত্যাশা, আর আপনার প্রত্যাশা যে ভয়ের ঘটনা আসবে, ভয়ের গল্প আসবে, আশা করি আপনার সেই প্রত্যাশা আমরা পূরণ করবো। শিহাব সুমন আছেন খুলনা থেকে, তিনি জানিয়েছেন যে খুব ভালো লেগেছিল যখন 13 তারিখে শুনলাম ভূত এফএম হরর ক্লাব শুরু হতে যাচ্ছে, এমনিতেই ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা, এবার তো আরো বেশি বেশি ফুর্তি হবে রেডিও ফুর্তি এই এপিসোডের সাথে, আরো অনেক অনেক ফুর্তি হবে, মজা হবে, এবং সেই সাথে তাসিন ইসলাম তামিম, তিনি লিখেছেন হ্যাঁ সৃষ্টি ভাই, আমি তামিম বরিশাল থেকে, ভূত এফএম এর অনেক বড় ফ্যান, হোপ যে এইটার অনেক বড় ফ্যান হব, আশা করি এটার অনেক বড় ফ্যান হবেন এবং সঙ্গে থাকবেন, ঠিক যেরকম সাপোর্ট আপনারা ভূত এফএম এর জন্য দিয়েছেন, সে সাপোর্টেই এগিয়ে যাবে আপনাদের অনুষ্ঠান, আপনার অনুষ্ঠান ভূত এফএম হরর ক্লাব। কাব্যহীন কবি, তিনি লিখেছেন আজকের প্রথম এপিসোডটা অনেক ভালো লেগেছে, ধন্যবাদ। আদনান স্বামী রকি আছেন, লাইফে একটা বার ভূত দেখবার খুব ইচ্ছা আপনার, আচ্ছা ঠিক আছে, ভূত দেখার ইচ্ছা, এই ইচ্ছাটা অনেকের কাছে আমি শুনেছি, আমাদের রেডিও ফুর্তির যে আর্যদের যে হরর ক্লাব রয়েছে সেখানেও কিন্তু অনেকে বলেছেন যে তাদেরও ভূত দেখার ইচ্ছা, যায় না তাদের ইচ্ছা কখনো সত্যি হবে কিনা, আমারও ইচ্ছা আছে যদি কখনো দেখতে পাই অবশ্যই খুব ভালো লাগবে, হয়তো ভালো লাগবে না ভয় দিতে পারি, তবে যাই হোক আমি কখনো চাইবো না আসলে ভূতের সরাসরি দেখা করতে বা সরাসরি কখনো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে, কারণ আগে বলেছি আমার অনেক দুর্বল। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতিতে যাওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি আপনার কথাগুলো জানাবেন facebook.com/radiofurti এই ঠিকানায়, আজকের এই ভূত এফএম হরর ক্লাবের একটা পোস্ট রয়েছে, সেখানে আপনার কথাগুলো কমেন্ট আকারে জানিয়ে দেবেন, মেসেজ করে পাঠিয়ে দেবেন, এবং মেইল পাঠাবেন bhutfm@radiofurti.fm, এবং সাবজেক্টে অবশ্যই লিখতে ভুলবেন না হরর ক্লাব। আমরা একটা বিরতির পরে ফিরে আসবো, কথা দিচ্ছি আজকে রাসেল তখন সঙ্গেই থাকবেন, তো ডোন্ট স্টপ ফুর্তি।
হ্যালো, দিস ইজ আরজে আমিন, আমাকে আপনারা প্রত্যেক দিন দুইটা শ্রোতে শুনতে পারেন, একটা হলো সকাল 6:00 থেকে ফ্রম 6 AM টিল 8 AM, ওটা হয় হলো কার্মা ক্যান্ডি, দেন ঠিক 11:00 থেকে চলে আসি আমি আবারও উইথ মাই আদার শো উইচ ইজ কল্ড মিড মর্নিং জ্যাম। তো বেসিক্যালি আমরা উই আর ফুর্তি, আমরা সবাই ফুর্তি, সব আরজেরা এবং কলিগসরা মিলে আমরা একটা ক্লাব খুলেছি যেটার নাম হলো ভূত এফএম হরর ক্লাব ফুর্তি আরজে। বেসিক্যালি ভূত এফএমের তো কিন্তু একটা হরর ক্লাব আছে, রাইট? সো আমরা নিজেরা আমাদের পুরো সার্কেলে যারা আরজেরা আছি বা অন্য যারা আমাদের কাজ করছে বা টু স্টেশনে যারা আছে সবাই মিলে আমরা ফর্ম করেছি ভূত এফএম এর জন্য আমরা একটা রেডিও ফুর্তি হরর ক্লাব একটা করেছি। এন্ড ইউ ক্যান ডু দ্যাট টু, ইউ ক্যান ফর্ম ইয়ার ওন রেসপেক্টিভ ক্লাবস উইথ ইয়ার ফ্রেন্ডস, এনি ওয়ান, যাকে ইচ্ছা হয় ওটা নিয়ে আপনারা একটা ক্লাব ফর্ম করতে পারেন। সেখানে থেকে ইউ ক্যান সেন্ড দ্য স্টোরিজ উইচ ক্যান বি ফিকশনাল, উইচ ক্যান বি রিয়েল স্টোরিজ, যেগুলো আপনি হয়তো বা নিজে এক্সপিরিয়েন্স করেছেন, অর ইট কুড বি স্টোরিজ যেগুলো হয়তো বা আপনি কারো কাছ থেকে শুনেছেন। সো এনিথিং উইচ ইজ ভৌতিক, যেটা শুনলে ভয় লাগে, ওটা আমাদেরকে লিখে পাঠান, উইল ডেফিনলি শেয়ার অন ভূত এফএম হরর ক্লাব, রাইট? সো অন দ্যাট নোট, তাহলে আই উইল টেক লিভ ফর নাও।
Woo!
শুনছেন রেডিও ফুর্তি এফএম চলছে ফুর্তি এফএম হরর ক্লাব। ঠিক কিছুক্ষণ আগে যাওয়ার আগে বলেছিলাম যে এরপর যখন ফিরে আসবো তখন আমার সঙ্গে একজন থাকবে, সেটা কে? হ্যাঁ, ফুর্তি এফএমের সবার পরিচিত এবং সবার প্রিয় হচ্ছে রাসেল। রাসেল ভাই, আপনি যাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে?
ঘড়িতে সময় রাত 1:24, বাইরে প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির সময় যে কোনো ঘটনা খুব মজার হয় এবং ভালো লাগে, সবাই এনজয় করে। সৃষ্টি, আমি চলে আসছি এবং এই বৃষ্টির মধ্যে চলে আসলাম।
আপনি কি শুনছিলেন একদম শুরু থেকে?
হ্যাঁ হ্যাঁ, আমি তো শুরু থেকে শুনছি। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি আগে একটু বলে দিই সবাইকে যে ভূতাসম যখন আমরা বহুদিন থেকে করছি, আমরা 7 বছর ধরে ভূতাসম করছি, এবং ভূতাসমে যখন আমরা ঘটনা শুরু থেকেই শুরু করি, তখন শুরু থেকেই আমরা চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করি সত্য ঘটনা তুলে নিয়ে আসা, অর্থাৎ যে মানুষের জীবন থেকে, মানুষের জীবনে রেগুলার ঘটে যায় যে সমস্ত ঘটনা, সেই সমস্ত ঘটনায় আমরা তুলে নিয়ে আসি ভূতাসমে। তো আমরা এটা যখন করতাম রেগুলার, সেই সময় থেকে আমাদের একটা, আপনাদের কাছ, আপনারা বহুবার আমাদেরকে বলেছেন এই কথাটা যে আমাদের ভূতাসনের আরেকটা দিন বাড়িয়ে দিতে, এবং আমরা সেই কথাটা, আমি তো অনেকবার আপনাদের বলেছি, ঠিক আছে আমরা আমাদের অথরিটিকে জানাবো এবং তারা নিশ্চয়ই কোনো একটা সমাধান করবেন এটার। তো আমরা সবাই মিলে ঠিক করেছি যে আরও একটা দিন আমরা আপনাদের সাথে কাটাবো, এবং সেটা হচ্ছে ভূতাসম হরর ক্লাব। ভূতাসম হরর ক্লাব কিভাবে এসছে? ভূতাসম হরর ক্লাব ভূতাসমের ফ্রেন্ডরা মিলে গঠন করেছে। আপনারা সবাই জানেন যে বহুদিন থেকে এরকম ক্লাবগুলো আমরা চালু করছি, যে ক্লাবগুলোতে প্রচুর অ্যাক্টিভ মেম্বার আছে। এখন সেই মেম্বারদের জন্য ইটস আ বিগ প্ল্যাটফর্ম, অ্যান্ড এভরি ওয়ান ক্যান শেয়ার দেয়ার স্টোরি, মানে হিজ অর হার স্টোরি। অ্যান্ড এখানে শুধু স্টোরি যে শেয়ার করবে তাই না, আপনার এলাকায় হয়তো আমরা পৌঁছে যাব, আরও অনেক 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 ঘটনা কিন্তু ঘটবে, এবং যে সৃষ্টি থাকবে এখন থেকে প্রতি বৃহস্পতিবার ভূতাসম হরর ক্লাবে আপনাদের সঙ্গে।
হ্যাঁ রাসেল ভাই, একদম শুরু থেকে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম, আপনিও জানেন, আপনি দেখেছেন এর আগে যখন আপনার সাথে বসেছিলাম। আজকে খুবই ভালো লাগছে যে আপনার সাথে মাইক্রোফোন শেয়ার করতে পারছি, একই স্টুডিওতে বসে এখানে আপনার সাথে কথা বলছি।
আমি দেখতে পাচ্ছি যে অনেক অনেকেই অনেক রেসপন্স আসছে, এবং এই রেসপন্সটা অনেক পজিটিভ রেসপন্স,
এবং সবাই জানতে চাচ্ছে কোথায় রাসেল ভাই কথা। একটা প্রশ্ন কিন্তু রাসেল ভাই, এটা আমি দেখেছি যে অনেকেই খুঁজছে এই প্রশ্নটা, আসলে আমারও, আপনি কি আসলে জীবনে কখনো ভূত দেখেছেন?
আচ্ছা, ওয়েল, ভূতাসমের লিসনারদের সাথে এটা অনেকবার শেয়ার করা হয়েছে এবং ভূতাসমের লিসনাররা সবাই জানেন এটা। তারপরেও ভূতাসম হরর ক্লাবে যারা জয়েন করেছেন এবং যারা এই ঘটনা সম্পর্কে জানেন না, তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে ভূতাসমের আসলে মানে শুরুটা আমরা কিভাবে করেছিলাম। তো ভূতাসমের শুরুটা বেসিক্যালি যেভাবে হয়েছিল, সেটা হচ্ছে আমি একটা একা একটা বাসায় অনেকদিন পর্যন্ত আমাকে থাকতে হয়েছিল কোনো একটা কারণে, যেখানে আমার ফ্যামিলি ছিল না, আই হ্যাড টু স্টে অ্যালোন। এবং আমার সেইখানে সেই গিটারটা আমার ফার্স্ট গিটার ছিল, এবং সেই ফার্স্ট গিটারটা আমি খুব তখন মানে কি বলবো যে মাঝে মাঝেই প্লে করতাম। হঠাৎ করে একদিন রাতের বেলায় আমি শুনতে পেলাম যে গিটারটা একা একাই বাজছে, আমি জানি যে বাসায় কেউ নাই এবং কোনোভাবেই এই ঘরে কারো আসার কথা না, সো গিটার বাজছে। তার মানে আমি ভাবলাম যে গিটার তো বাজার কথা না কোনো, গিটার কেন বাজবে? হতে পারে এরকম যে হয়তো এটাতে অন্য কোন রকম একটা ঘটনা আছে, মানে আমি হ্যালুসিনেট করছি বা আমি হয়তো স্বপ্নের মধ্যে আছি বা এরকম কিছু একটা, মানে এটা তো এটা রিয়েলিটি হতে পারে না, এবং আমি আমি আসলে হয়তো ঘুমের ঘোরে এই জিনিসটা হয়তো আমি ভাবছি আর কি, আমার কল্পনা থেকে উঠে আসছে এই ব্যাপারটা। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে পাত্তা দিলাম না ব্যাপারটাকে। পরের দিন ঠিক একইভাবে একই ঘটনা আবারও ঘটল। তো আমি এইবার একটু মানে ভাবলাম যে আচ্ছা প্রতিদিনই কি আমার একই ভুল হবে আর কি, মানে এটা কেমন না, ব্যাপারটা তো খুবই আনইউজুয়াল। তো আমি ভাবলাম যে না, কোনো একটা ঝামেলা হচ্ছে হয়তো। আচ্ছা দেখি, আরেকটা দেখি, থার্ড রাত্রিতেও আমি দেখলাম, আমার স্পষ্ট মনে আছে আমার ঘরে একটা কম্পিউটার ছিল তখন, ডেস্কটপ ছিল, এবং ডেস্কটপের যে চেয়ারটা ছিল সেই চেয়ারের উপরে মনে হচ্ছে কেউ গিটারটা নিয়ে বসে বাজাচ্ছে। এবং আমি একটা কথা বলতে ভুলে গেছি যে প্রতিদিনই আমি ওই সময়টায় যখন লাইট জ্বালাতাম তখন দেখতাম যে ঘরের ভেতরে কেউ নাই। তো আমি ভাবতাম যে এটা হ্যালুসিনেশন বা এটা হয়তো ঘুমের ঘোরে আমার, আমি হয়তো ইম্যাজিন করছি বা আমার এটা মাথার মধ্যে সবকিছু করছে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ঘটনাকে ইগনোর করলাম। কিন্তু তৃতীয় দিন যখন ঘটনাটা তৃতীয়বারের মতো ঘটলো তখন আমি আর ইগনোর করতে পারলাম না। আমি যেটা করলাম না, একটা খুব এটা সমস্ত যারা গিটারিস্টরা আছেন তারা জানেন, যারা জানেন যারা গিটারিস্ট গিটার বাজেন না তাদেরও এটা খুব একটা রকেট সায়েন্স না, সবাই বুঝবেন। আমি সমস্ত গিটারের তারগুলো নামায় রাখলাম, যে একদমই লুজ করে রাখলাম, এখন এটা প্লে করা সম্ভব না। এবং সত্যি কথা তখন আমি বুঝলাম যে এটা মাস্ট বি মানে সাইকোলজিক্যাল প্রবলেম টাইপের কিছু একটা। বাট তখন হচ্ছে গিটারটা তারপরের দিন থেকে আর বাজলো না আর কি, এবং আমার এই রুমের মধ্যে আমি এই মুহূর্তে আমি আমার ইউসুফটা আছে, আমার সামনেও গিটারিস্ট আছে, তো তারা জানে যে এবং ইউ নো যে যেটা কি হয় আর কি, আমার গিটারের তিন নম্বর তারটা মানে যেদিন হঠাৎ করে একদিন রাতের বেলায় এই তিন চার মানে প্রথম দুই তিন দিন মানে থার্ড দিন বাজলো না, মানে ফোর্থ দিন ফিফথ দিন সিক্স দিন বাজলো না, সেভেন্থ দিনে যে মনে হয় তারটা একা একা অনেক শব্দ করে রাতের বেলায় ছিঁড়ে গেল। এখন গিটার যদি আমি টিউন করে থাকি তাহলে এই তারটা ছিঁড়তে পারে, লুজ করে দেওয়ার পরে এটা কিন্তু পসিবল এবং এটা শব্দ করে ছিঁড়বে না। তার যদি টেম্পার নষ্ট হয়ে যায় তাহলে হয়তো টিউন করা থাকলে সে অবস্থা। তো এই যে এই এটা একটা ঘটনা বললাম, এরকম রেগুলারলি আমি বিভিন্ন ঘটনা বা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হতো আমার, যে এক্সপিরিয়েন্স গুলো খুব ন্যাচারাল ছিল না এবং খুব নর্মাল ছিল না, বরং এগুলোকে প্যারানর্মাল বলা যেতে পারে। তো এটা হয়তো একা থাকার জন্য হতে পারে, বা হয়তো ওই বাড়িটায় আমি শুনেছি ঝামেলা ছিল, হতে পারে ঝামেলা ছিল বা আমি জানি না,
কিছু একটা
হয়তো হয়েছিল। বাট সেই ঘটনাগুলো যখন ঘটতো তখন আমি কিন্তু রেডিও ফুটিতে আমি তখন মোস্ট প্রবলি আমি তখন হ্যালো ঢাকা শেষ করে উইকেন্ড শোতে আবার চলে এসেছি। হ্যাঁ, তো আমি এই ঘটনাগুলো শেয়ার করতাম এবং বলতাম যে এইরকম কোনো একটা কিছু যদি করা যেত তাহলে খুব হয়তো ভালো হতো। তো সেইখান থেকেই বেসিক্যালি ভূতাসমের জন্ম এবং ভূতাসম সেখান থেকেই এসছে এবং ভূতাসম সাত বছর পার করেছে। আজকে তো ভূতাসমের হরর ক্লাব এবং সেই হরর ক্লাবের মেম্বাররাও আজকে ভূতাসম করছেন, তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আজকে
আমরা অনেক এক্সাইটেড, আমি পার্সোনালি অনেক এক্সাইটেড। তবে আপনার কাছ থেকে আপনার কেমন লাগছে যে আপনি যখন এই এক্সপিরিয়েন্স গুলো হয়েছিল এবং আপনি যখন ভূতাসম শুরু করার ট্রাই যখন শুরু করলেন, মানে একদম অনেয়ার যখন হলো, তখন কি আপনি ভাবতে পেরেছিলেন যে এত জনপ্রিয়তা হবে, সাত বছর এভাবে সফলতার সাথে পার হয়ে যাবে?
আমি একটা কনফিডেন্স তো আমার ছিলই, সেই কনফিডেন্সটা ছিল এটা, আমি বলবো না যে আমি এতদিন পর্যন্ত বা কোনো লং টার্ম চিন্তা করেছি। আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে এই শো যদি আমি সারা জীবন চালাতে চাই তাহলে সারা জীবন চালাতে পারবো। এটা আমি একদম শুরুর দিন থেকে জানতাম। কিভাবে জানতাম সেটা হচ্ছে, আমি জানতাম যে আমি যদি এই বাসা থেকে বের হয়ে যদি হাঁটতে শুরু করি, আমি যতগুলো মানুষকে দেখবো ততগুলো মানুষের কাছেই একটা করে হলেও ভয়ের ঘটনা আছে, তার লাইফে হয়তো ঘটে নাই বাট সে জানে। যে কোনো মানুষকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কোনোদিন আপনি কোনো ভয়ের ঘটনা জানেন, ম্যাক্সিমাম মানুষ বলবে যে আমি জানি না তবে আমি শুনেছি। তারপরে কিছু কিছু মানুষ তার মধ্যে পাওয়া যাবে, তিনি বলবেন যে না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আছে। এটাই হয়। তো আমি ভাবলাম যে ষোলো কোটি এপিসোড করতে করতে আমি বেঁচে থাকবো কিনা তত কোনো ঠিক নাই। তো ষোলো কোটি মানুষের যদি ষোলো কোটি ঘটনা থাকে এবং এটা যদি মানে এটা যদি মানে ধীরে 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 আরো বাড়তে থাকে আরো বাড়তে থাকে, মানে মানুষকে ধীরে ধীরে চেঞ্জ হবে, কিছু মানুষ বলবেন আবার ষোলো কোটি থেকে মানে আরো নতুন মানুষ ঢুকবেন, তো এই ঘটনা বন্ধ হওয়া সম্ভব না। তো আমার এই কনফিডেন্সটা ছিল এবং আমি বলেছিলাম যে আমি একদম পুরোপুরি আমি আস্থা রেখে যারা শোনেন ভূতাসম তাদের উপরে এবং লিসেনারদের উপরে আস্থা রেখে এবং আমার যারা ভূতাসমে যারা ঘটনা পাঠান তাদের উপরে আস্থা রেখে আমি প্রথম দিন থেকেই ভেবে নিয়েছিলাম বা ধরে নিয়েছিলাম যে এই ঘটনা মানে এই এপিসোডগুলো যদি মানুষজন যদি আমাকে ঘটনা পাঠান বা সবাই যারা শোনেন তারা যদি আমাকে এরকম দয়া করে রেগুলার ঘটনা পাঠান তাহলে এটা বন্ধ হওয়া সম্ভব না। তো সেই জন্যই ভূতাসম এখনো পর্যন্ত চলছে।
আমরা ভূত এফ এম আগামীকাল শুক্রবার এবং আগামীকাল ভূত এফ এম এর একটা এপিসোড আছে, আমরা কি সেই এপিসোড সম্পর্কে কি কিছু জানতে পারবো?
আমরা আমরা আবারও হচ্ছে ভূত এফ এম হরর ক্লাবে ফিরে যাবো এরপরে এবং আমি জানিয়ে দিই যে আমাদের আগামীকালের যে ভূত এফ এম সেই ভূত এফ এম এর সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কালকে যদি বড় আকর্ষণ বলতে চাই তাহলে এটা হচ্ছে যে কিছু অডিও ক্লিপ থাকবে আশা করছি, জানি না প্লে করার টাইম পাবো কি না। তবে একটা জিনিস আমি অবশ্যই সবাইকে শোনাতে চাই, সেটা হচ্ছে আমাদের যে গিয়াস ভাই, যিনি একজন পুলিশ সদস্য, তিনি আবার কালকে রাতের বেলায় কালকে তার একটা স্টোরি আছে, বিরাট লম্বা একটা স্টোরি, সেটা আমরা, সেই রিয়েল স্টোরি যেটা সত্য ঘটনা, সেই ঘটনাটা আমরা আপনাদের শোনাবো এবং সেটা আমি পড়ে শোনাবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। এছাড়াও কালকে নতুন চারজন নতুন গেস্ট, অর্থাৎ তিনজন নতুন অতিথি, একজন মনে হয় একবার এর আগে এসেছিলেন, এরকম থাকবেন। এবং আশা করছি যে কালকে ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি থাকবে, আর যদি বৃষ্টি বৃষ্টি নাও থাকে, হেমন্তকাল চলে এসছে, শীতের সময় চলে আসছে এবং শীতের রাতে সবচেয়ে বেশি মজা হয় ভোদাফোনে। তো আশা করছি যে সেরকম আনন্দ দিতে পারবো। সৃষ্টি, অনেক ভালো লাগছে তোমার শো এবং অনেক ভালো লাগছে শুনতে, এবং অনেক অনেক আমি দেখতে পাচ্ছি যে অনেক রেসপন্স আসছে, যেটা আমার কাছে, আমি আরো বেশি মুগ্ধ হচ্ছে এই জন্য। এবং যারা আপনারা আছেন তারা হরর ক্লাব এভাবেই গঠন করেন এবং হরর ক্লাব নিয়ে আপনারা চলে আসুন ভূতাশ্রম হরর ক্লাবে, ইটস আ বিগ প্ল্যাটফর্ম, আগেও বলেছি আমি। এবং আমাদের অনেক ঘটনা ভূতাশ্রমে আমরা শোনাতে পারতাম না, বাদ পড়ে যেত, এইখানে সেই ঘটনাগুলো শোনানো হবে একে একে। সুতরাং সবাই যত বেশি পারেন ঘটনা পাঠিয়ে দিন, আর অ্যাড্রেসটা তো একই, সেই ভূতাশ্রম @radio40.fm। এবং আপনি অবশ্যই যদি হরর ক্লাব স্পেশালি কোনো ঘটনা পাঠিয়ে দেন তাহলে অবশ্যই সাবজেক্টে গিয়ে লিখবেন ভূতাশ্রম হরর ক্লাব, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি, কথা হবে আবারও।
থ্যাংক ইউ রাসেল ভাই। এবং কমেন্টে দেখতে পাচ্ছি নাইম খান আছেন, লিখেছেন বগুড়া থেকে শুনছি, খুব ভালো লাগছে রাসেল ও সৃষ্টি ভাই। ও আমার খুব ভালো লাগছে রাসেল ভাইয়ের সাথে আমার নামটাও চলে আসলো। অনেক অনেক বন্ধুরা, এবং আমরা জানি যে শুধু বাংলাদেশে না, রাসেল ভাই যেটা বলছেন যে 16 কোটি মানুষের ঘটনা, প্রত্যেকের কাছ থেকে অন্তত একটা ঘটনা পাওয়া যাবে। এবং আমরা জানি এই 16 কোটি মানুষের বাইরেও আরো মানুষ আছেন, পশ্চিমবঙ্গে যে সকল মানুষরা, বাঙালিরা রয়েছেন, তাদের কাছেও ভূতাপ্রেমের জনপ্রিয়তা পৌঁছে গেছে। এবং সারা বিশ্বের যেখানেই বাঙালিরা রয়েছেন অন্তত সেখানেই ভূতাপ্রেমের একজন হলেও শ্রোতা পাওয়া যাবে, শুধু একজন, অনেক শ্রোতায় পাওয়া যাবে। তো আমরা আগামীকালকের ভূতাপ্রেমের এপিসোডের জন্য খুব অপেক্ষা করে আছি, খুব এক্সাইটিং একটা এপিসোড হবে এবং সেই এপিসোডের প্রত্যাশায় থাকলাম। আমরা এখন যাব ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর আমরা একটা আনসলভড মিস্ট্রির একটা ঘটনা নিয়ে আসবো, ওয়ার্ল্ড আনসলভড মিস্ট্রির যে ঘটনার ভান্ডার রয়েছে সেখান থেকে একটা ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবো। কাজেই কোথাও যাবেন না, অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও 48.8 FM, ডু 48।
Hey there, আমি টুকটুক আছি আপনার সাথে। ইউজুয়ালি আপনি আমাকে শুনে অভ্যস্ত কোথায় বলেন তো? মিউজিক অন ডিমান্ডে যেতে হয় এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 11টা থেকে। তো যেখানে আমি আপনার পছন্দের গান প্লে করি, আর এরকম করতে করতে কিন্তু অনেক ফ্রেন্ডের সাথে আমার কথা হয়ে যায়। আমরা একদিন কথা বলতে বলতে, আমি ইউজুয়ালি কিন্তু হরর জিনিস থেকে আমার খুব ভয় লাগে, আমি আশেপাশেও যেতে পারি না। বাট একদিন কি হলো, একদিন ফ্রেন্ডের সাথে বসে গল্প করছিলাম, করতে করতে ওরা একটা হরর স্টোরি বললো। হঠাৎ করেই মানে একটা একটা কি বলো থেকে একটা ইন্টারেস্ট কাজ করে, আচ্ছা ঠিক আছে এরকম হয়, এরকম হয়। শুনতে কিন্তু একটু ভয় লাগছিল, বাট ভালোও লাগছিল, একটা ইন্টারেস্ট কাজ করে। তো এরকমই দেখলাম যে যেটা একা একা করলে অনেক সময় ভালো লাগে লাগে না, কিন্তু যদি একসাথে করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক মজা হয়। তো নাও ইউ আর ওয়ান্ডারিং যে আমি কোন ফ্রেন্ডের কথা বলছি। আপনি সবাইকেই মোটামুটি চিনেন, আমি যদি বলি একটা একটা করে নাম, তখন আপনি বলবেন যে আরে এটা তো আমারও ফ্রেন্ড। তো এইটা হচ্ছে আমি যে ক্লাবে জয়েন করেছি, দ্যাট ইজ ভূত FM হরর ক্লাব ফুটি আরজে। তো এখানে আমরা বেসিক্যালি সব আরজেরা একসাথে, আমাদের যাদের যাদের স্টোরি থাকে, আমার স্টোরি থাকে না, আমি বেসিক্যালি স্টোরি শোনার পার্টি, বলার মতন আমার মানে স্টোরি নাই অ্যাকচুয়ালি। তো আপনার যদি এরকম কোনো স্টোরি থাকে, আপনি কিন্তু একটা ক্লাব ফর্ম করতে পারেন আন্ডার দি ভূত FM হরর ক্লাব, সাথে আপনার যেটা আপনার আপনি নাম দিতে চান সেটা লাগিয়ে আপনি এটা একটা ক্লাব ফর্ম করলেন। এখন ক্লাব ফর্ম করে করবেনটা কি? তো এখানে যেটা হবে, আপনার স্টোরি যেগুলো থাকবে সেগুলো আপনার কাছে থেকে গেলে কি হবে, সেগুলো তো আমাদের কাছেও আসতে হবে। আর আমাদের কাছে যখন আসবে তখন আজকের সৃষ্টি আপনার সাথে সবগুলো শেয়ার করবে, আমাদের সাথে শেয়ার করবে। সো ফর নাও আমি চলে যাচ্ছি আমার টিমের কাছে স্টোরি শুনতে, আর আপনি আপনার ক্লাবটা বানিয়ে স্টোরিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। ফর নাও টাটা, বাই বাই, হ্যাভ আ গ্রেট টাইম অ্যান্ড ডু 40।
Hello, this is RJ Shire, and normally, আপনি আমাকে শুনতে পান on shows like On the Rocks with Zohad, Friday Fantastic, Super Saturdays, and the 50 Buzz. But, আজকে আমি এখানে এসেছি to tell you guys that I'm officially in a club, and club er naam hocche Bhoot FM Horror Club Futi RJs. Yes, mane amra radio futi shop RJ ra decide korlam. Let's make a horror club. Jekhane amra amader shop, you know, paranormal activities or jeigulo amra experience korechi othoba hoyto amader kono stories erokom jeta amra share korte chai, amra shobai mile ei club theke share korbo. Right, but I disappoint people a lot because amader theke shobai onek beshi horror kichu expect kore, but the most horror thing that has ever happened to me is je ami jokhon ekha ghumay theki ami horror kore amar ghum bhenge jay. And I suddenly feel that kya amake pichon theke push korlo dekhe amar ghumta bhenge geche, but it's nothing like that because I mean that's pretty normal, I guess. Shobai bole je eta neki chhawashari hoy. I'm not the only one, so ami ektu mane ektu left out feel korlam, but still amar kache kintu khub bhoy lage byaparta. But eigulo bolar uddeshyota hocche je ei Thursday theke kintu air hocche the very first episode of Bhoot FM Horror Club, jekhane thakchen brand new RJ of Radio 50, RJ Srishti. That guy is awesome and that guy is freaking scary, man. And apni jeta korte paren seta hocche je apne jodi kono friends or apnar friend circle e jodi apnara onek boro Bhoot FM fans hoye thaken, what you guys can do is you guys can form a club of yourselves and club er naam apnar jeta iccha shetai dite paren. And যা করবেন যে আপনার যেসব এক্সপিরিয়েন্সেস অ্যান্ড স্টোরিজ দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার সেগুলো লিখে পাঠান, অ্যান্ড আর জে সৃষ্টি উইল রিড দেম আউট, অ্যান্ড ইউ মে ইভেন গেট আ চান্স টু বি অন দ্য শো. অ্যান্ড অন দ্যাট নোট আই এম গোনা টেক ইউর লিভ. চাও.
আমি এখন বিদায় নিব, আপনাদের সবাইকে টাটা জানাচ্ছি। আর একটা জিনিস বলে দিস, যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের এই হরর ক্লাবের, সেটা হচ্ছে যে এইখানে সৃষ্টি থাকবে এবং আমিও থাকবো। আর Bhoot FM যখন আমরা শুরু করেছিলাম, আমি শেষ করতে পারিনি তখন কথাটা, সেটা হচ্ছে যে শুরু করেছিলাম আমরা Bhoot FM এর সত্যি ঘটনা নিয়ে এবং সত্য ঘটনাতেই আমরা থাকছি এখন পর্যন্ত। আপনার লাইফে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো পাঠান Bhoot FM @radio50.fm। আর আপনার বইয়ে পড়া বা আপনার বানানো কোনো ঘটনা যেটা আপনার লিখতে ইচ্ছে করে বা যেটা আপনার বানানো কোনো ঘটনা যদি থাকে, সেই ঘটনা যেটা আপনার মানটা ঘটনার অনেক ভালো, অর্থাৎ ঘটনার তার গল্প যে গল্পের মান অনেক ভালো, শুনলেই গা শিরিয়ে উঠবে, কিন্তু সত্য মিথ্যা হরর ক্লাবে বিচার করা হবে না। সুতরাং আপনার গল্পের আমরা ঘটনা বলে ফেলি, আপনার গল্পের যে মানটা সেই মানটাই বিচার করা হবে এখানে। সৃষ্টি খুব অনেক অনেক শুভকামনা থাকলো, অ্যান্ড ইউ আর ডুইং গ্রেট। আশা করছি যে আরো বেশি বেশি ঘটনা এবং ঘটনা তো তোমার কাছে গল্প আসবে এবং আমার কাছে ঘটনা আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস। আমরা কথা বলবো আবার আগামী অর্থাৎ নেক্সট উইকে ইনশাল্লাহ।
থ্যাংক ইউ রাসেল ভাই।
দাদা
রাসেল ভাই, আপনার সাপোর্ট অনেক হেল্প করেছে আমাদেরকে Bhoot FM Horror Club-কে। ফার্স্ট এপিসোড থেকেই রাসেল ভাই সঙ্গে আছেন, আশা করি সামনের দিনগুলোতেও সঙ্গে থাকবেন। এর মধ্যে একজন কিন্তু লিখে পাঠিয়েছেন যে রাসেল ভাই আপনি কি করেছে এখন গান গিয়ে শোনাতে হবে। রাসেল ভাই কিন্তু চলে গেলেন এই মাত্র, তো আশা করি তাকে আমি কথাটা জানিয়ে রাখবো, আপনার কিন্তু ধরবেন তাকে গান শোনানোর জন্য, আমিও চেষ্টা করব। আমরা বলেছিলাম যে এই Bhoot FM Horror Club-এ আসবে ফিকশনাল কাহিনী, আসবে আপনার লেখা গল্প এবং সেই সাথে ওয়ার্ল্ড মিস্ট্রি, যে সকল আনসলভড মিস্ট্রি গুলো রয়েছে সেখান থেকে ঘটনা চলে আসবে। আপনারা তো কম বেশি আমরা সবাই জীবনে নিখোঁজ সংবাদ কিংবা হারানো বিজ্ঞপ্তি এগুলো অনেক শুনেছি, এরকম একটা নিখোঁজ সংবাদের কথা আপনাদের এখন শোনাবো। 1968 সালে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস প্রদেশের ওক পার্কে জন্ম নেয় একটা ছেলে যার নাম হচ্ছে জিম কিম্বল। জিম কিম্বল সে যে পরিবারে জন্ম হয়েছিল তার সেখানে তারা 6 ভাই বোন ছিল, এবং এই 6 ভাই বোনের ভেতর জিম ছিল সবার ছোট। আর ছোটবেলা থেকে সে ছিল খুব চুপচাপ লাচুক ধরনের একটা মানুষ, এবং সে নিজের ভেতর মানে যেটাকে আমরা বলি ইন্ট্রোভার্ট, নিজের ভেতর চাপা অভিমান বা চাপা কথা থেকে যেত, খুব বেশি কথা বলতো না। তো জিম
ছোটবেলা থেকে এভাবেই বেড়ে উঠতে থাকে। তার বাবা মারা যায় তার বয়স যখন 13 বছর বয়স, এবং 13 বছর বয়সে বাবা হারানোর সময় একটা ছেলের যে ধরনের আবেগ আপ্লুত হয়ে যাবার যে ব্যাপারটা আসে, কান্নাকাটি করা কিংবা অনেক আপসেট হয়ে যাওয়া, রহস্যজনক কারণে জিমের ভেতর সে ধরনের কোনো আবেগ দেখা যায়নি। বরঞ্চ অন্যদের থেকে সে ছিল অনেক বেশি নিষ্প্রভ, এবং সে অনেক নিশ্চুপ ছিল। যখন ফিউনারেল অনুষ্ঠান হয় তখনও খুব স্বাভাবিকভাবেই সে ছিল, এবং কারোর সাথে সে তেমন কোনো কথা বলেনি। সবাই ভেবেছিল হয়তো বা সে যেহেতু চাপা স্বভাবের একটা ছেলে, কাজেই নিজের দুঃখটা হয়তো নিজের ভেতরেই সে পুষে রাখছে, কারোর সাথে শেয়ার করছে না। তো এভাবে সময় যেতে থাকে, কিন্তু 3 বছর পর তার পরিবারের সবাই বুঝতে পারে যে বাবা মারা যাওয়ার পরে জিমের জীবনে যে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা খুব বড়ভাবে দেখা যায় 3 বছর পরে। জিমের ভাইয়েরা মিলে তাদের একটা গ্যারেজ ব্যান্ড ছিল, এবং আমরা জানি যুক্তরাষ্ট্রের বা ইউরোপীয় যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিংবা সিটি কান্ট্রিগুলোতে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা যে বাড়িতে যে ক্যারেজটা থাকে সেখানে একটা ব্যান্ড ফর্ম করে পরিবারের ছেলেরা মিলে। এরকম একটা ব্যান্ড ছিল তাদের, এবং জিম সেখানে ড্রামস বাজাত। তো একদিন তারা এরকম প্র্যাকটিস করছে, জ্যামিং করছে, হঠাৎ করে জিম থেমে গেল এবং সে ড্রামস্টিকগুলো নিয়ে চুপ করে বসে আছে, এবং যেন কারোর সাথে কথা বলছে কিংবা কারো কথা শুনছে, ঠিক এভাবে সে বসে আছে। তার ভাইয়েরা তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, কি হয়েছে জিম? হঠাৎ করেই জিম তার হাতে রাখা ড্রামস্টিকগুলো ছুঁড়ে ফেলে দিল। এরপরে সে বলল কেউ একজন তার সাথে কথা বলছিল, সে তার উপর খুব রেগে গিয়েছিল, খেপে গিয়েছিল, কিন্তু কার সঙ্গে কথা বলছিল, কি কথা বলছিল সেগুলো জিম বলেনি। স্বাভাবিকভাবে এই ঘটনার পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, এবং ডাক্তার বলেন যে তার স্কিজোফ্রেনিক ডিসঅর্ডার রয়েছে, এবং এই রোগের চিকিৎসা চলতে থাকে। এভাবে কেটে যায় বেশ অনেকগুলো দিন, আস্তে আস্তে জিম আবার স্বাভাবিক হয়ে যায়, এবং এই স্বাভাবিক অবস্থা অর্থাৎ সে ঘটনার পর আরো 8 বছর পার হয়ে যায়। সে হাই স্কুল গ্রাজুয়েশন কমপ্লিট করে, সে চাকরিতে ঢোকে, এবং কাজের জন্য সে একসময় বাসা থেকে বেশ অনেকখানি দূরে একা একা থাকতে থাকে। তো এরকম অবস্থায় একটা সময় এসে 93 এর দিকে সে ইস্টার বন্ধে বাড়িতে আসে, এবং বাসায় আসার পর একদিন যেদিন সে বাসে আসলো সেদিন রাত্রের বেলা তাদের ডিনার পার্টি ছিল, খুব চমৎকার একটা পার্টি যায় তাদের। পরের দিন জিম তাদের একটা নতুন স্টেরিও সিস্টেম নিয়ে আসা হয় বাড়িতে, এবং সেখানে তার মনে হয় যে সেখানে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। সে খুব বিরক্ত হয়ে যায় এবং হঠাৎ করেই সে ঘরের ভেতরে যা পাচ্ছে সব ছুঁড়ে মারছে, ভাঙচুর শুরু করে দিল, এবং শব্দ শুনে উপর থেকে জিমের ভাই নেমে আসলো এবং তাকে বলল কি সমস্যা। জিম তখন বলল যে স্টেরিও সিস্টেমের প্রবলেমটা তার ভালো লাগছে না। তখন তার ভাই তাকে বলল তোমার কি শরীর খারাপ লাগছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? জিম বলল না, কোনো প্রয়োজন নেই। এরপর সে আর তার ভাই দুজনে মিলে যে জিনিসপত্রগুলো তারা ছড়িয়ে ছিটে ফেলেছিল জিম সেগুলো গুছিয়ে রাখলো। তখন জিম বলল যে আমি একটু বাইরে যাব, এবং তারপর জিম বাইরে হাঁটতে যায়। এরপর জিমের পরিবারের আর কেউ তাকে কোনো দিন দেখতে পায়নি। ঘটনা ঠিক পরপর জিমের ভাই এবং মা তারা দুজনে মিলে আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু জিমকে খুঁজে পাওয়া যায় না। তারা পুলিশ স্টেশনে জানায়, বিশ্বাস করবেন না, সেই ঘটনার পর এখনো পর্যন্ত সেই পুলিশ স্টেশনে এখনো সেই জিম কিম্বলের নিখোঁজ হওয়ার ঘটনাটি রয়েছে, এবং বলা হয়েছে যদি এরকম কাউকে দেখতে পান অবশ্যই আমাদের জানাবেন। জিমকে জিম হারিয়ে যাওয়ার ঘটনাটা সেই অদ্ভুত শব্দ শুনতে পাওয়ার ঘটনা, এবং সেখান থেকে তার অসুস্থ হয়ে যায় এবং তারপর তার হারিয়ে যাওয়া, এই ঘটনাটা সে সময় সারা দেশে বেশ আলোড়ন তুলেছিল। প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা নিউজ পেপার তারা জিমের ছবি ব্যবহার করেছিল এবং নিখোঁজ সংবাদটি প্রচার করেছিল। তার ঠিক 1 বছর পরে একজন পুলিশ অফিসারের কাছ থেকে জানা যায় সেই লোকটি একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ওক পার্কের কাছাকাছি একটা গ্রামের একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোককে সে রাস্তার পাশে খুব অপ্রকৃতস্থ অবস্থায় পায় এবং তার মনে হয় সে হয়তো অ্যালকোহল নিয়ে হয়তো মাতাল হয়ে আছে, সে তাকে গাড়িতে আসতে বলে এবং সে অ্যালকোহল মিটার যেটা টেস্ট করার যে মিটার রয়েছে সেটা তার মুখে লাগানোর পর তারা দেখলো যে অ্যালকোহল রিডিং আসছে 0.0, অর্থাৎ সে তখন মাতাল নয়। এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। সে পুলিশ অফিসার কিছু দূর যাওয়ার পরে সে একটা পোস্টার দেখতে পায় এবং সে পোস্টারটি ছিল জিম কিম্বলের হারিয়ে যাওয়া সেই পোস্টারটি, এবং সে চেহারা দেখে সে চিনতে পারে তার সাথে যে লোকটি দেখা হয়েছিল এই লোকটি সেই লোকটি, কিন্তু সেটাই ছিল জিম সম্পর্কে পাওয়া সর্বশেষ তথ্য। আপনি আছেন রেডিও ফুর্তি এইচএফএম এ। এরকম আরো অনেক অনেক আনসলভ মিস্ট্রি রয়েছে, অনেক অনেক রহস্যজনক ঘটনা রয়েছে সারা পৃথিবী জুড়ে। আপনি আপনার ক্লাব নিয়ে, আপনার হরর ক্লাব নিয়ে সেই ঘটনাগুলোকে খুঁজে বেড়ান, আমাদেরকে জানান, আমরা নিয়ে আসবো হরর ক্লাবে আপনার সেই কথাগুলো। আজকে বৃষ্টির রাত, হুমায়ুন আহমেদ বলেছিলেন যে ভয়ের গল্পগুলো এরকম বৃষ্টির রাতে শুনতে খুব ভালো লাগবে। আজকে যারা আছেন আমাদের সাথে, আশা করি ভূত এফএম হরর ক্লাবের প্রথম এপিসোডটি আপনাদের খুব ভালো লেগেছে। রাত এখন গভীর হচ্ছে, আপনার রাতের সময়টা আরো ভালো কাটুক, সুন্দর কাটুক। কথা হবে আবারও সামনে সামনে সপ্তাহে বৃহস্পতিবার ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এটি এইচএফএম, যুব ফুর্তি।
Exclusively on FusionBD.com.